আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবী আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন, যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্যার, কোরআন আমাদের বলছে নামাজ পড়ো, আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে, তো ইসলামে তাবলিগ করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে? এমন কোন কথা কি তাবলিগ নিয়ে আছে?
ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোন কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিগ করতে হবে। আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামের শরীয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ অথবা ধরেন জাকাত দেয়া অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সব কিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে, যেমন কি কি খাবেন, কি কি পরবেন, কিভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে, সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ, অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ, অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু অনুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে, যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সৎপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হল দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের আয়াতকে উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদার যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না। কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে, তারা ভাবতে পারে যে হিকমতের সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে, বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ, আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা, হিকমা মানে সদুপদেশ মানে কাজটা ঠিক মতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত, তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্ম প্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন, অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে, এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না, এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্ম প্রচারে। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, এটা একটা গাইডলাইন। আর আমার মনে হয়, আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোন অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে, আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন, তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেওয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, মাল্লিকু আননি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াত জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, যাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব, কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদা, এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামী ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না যেমন সালাত বা জাকাত। ধর্মপ্রচার করা ফরজ আবশ্যিক, কোনো সন্দেহ নেই, তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহি হাদিসও যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনুষ্লামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল, আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য। যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই, তবে একটা আয়াত এমন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত শতপদেশ দ্বারা, আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইনগুলো আছে, তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারি, যেমন তৌহিদ, সালাত, জাকাত, রোজা, হজ, এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়ব। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম, কি পড়তে পারবে? না, পারবেন না, কারণ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে, গাইডলাইনটা আছে, যেটা অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসে আছে, গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়, আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে, আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না।
বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও, যে অনেকেই ভুল করছে, নবীজির বিরুদ্ধে লিখছে, তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা, আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে, আমি বলি আল্লাহ মালুম, তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথা আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কি না, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে, তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না, দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না আল্লাহ সুবহানাহু তাআলার। গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাশ করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়, সংখ্যায় খুবই কম। তারা আমি জানি না 5% 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম, খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে, একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা, যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই,
আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের জাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, আপনি কি বলেন?
ভাই প্রশ্ন করলেন যে জাকাত দেওয়ার কিছু নিয়মকানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেওয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোন সদস্যকে জাকাত দেওয়া যাবে না। হাদিস এটা বলছে, কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেওয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে, তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর। আমরা সবাই মুহাম্মদ ইসলামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক, যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে, এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না, জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন, ঠিক। অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেওয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হন, হাদিস এমনটা বলছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না, ইনাদের জাকাত দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে, আমি এমন কোন হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মত চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি, 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারে পরিষ্কার যে এই কথাটা, এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এ ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ, আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। এক নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে তাই এটার গুরুত্ব কম, সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার, কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম, আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই, আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা আপনার পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই,
আসসালামু আলাইকুম। ভাই
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আপনি শ্রী শ্রী রবি শঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন, সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন?
ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম, আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন। সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল, এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল। আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে। কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে, যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম সেটা করেছি। তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল, আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে, তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে, অনেক কিছু হয়তো টপিকের বাইরে, কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে, এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে। এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক, পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুজম অ্যান্ড ইসলাম, সেখানে অনেক ভুল আছে, সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না, সেখানে কয়েকশো ভুল আছে, এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন, তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না, এটাই ছিল সে পর্বটা। আর তিনি খুবই জনপ্রিয়, সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি, আরো বিস্তারিত বলেছি, আর এটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হলো আমার বোন, স্ত্রী না, আমাদের কি এমনটা বলার অনুমতি আছে?
ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরক করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। এক নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরল, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু, আপনি বললেন হিন্দু, আপনি কি মূর্তি পূজা করেন, তখন বললেন হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যিক নয় আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে, জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ইমান থাকবে, শরিয়ার এক নম্বর পয়েন্ট। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে বলি, তিনি বলেছিলেন যে আমার বোন, এরকম কিছু ব্যাপার। যদি ভালো করে দেখেন কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবিকে, সাহাবিগণ মাশাল্লাহ সত্যবাদী ছিলেন, তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবিকে খুঁজে বেড়াচ্ছিল, তাদের মধ্যে একজনও এই সাহাবিকে চিনত না, আমি সেই সাহাবির নামটা ভুলে গেছি, তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছ, তখন তিনি এক পায়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি, সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন, বলতে পারতেন এই লোকটা আমি অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে, ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল, তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোনো বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করল, তো সে আমার স্ত্রী, আবার ইসলামিক জাতীয়তায় বোন, যদি দেখি একটা উম্মা হিসেবে তবে সে আমার স্ত্রী, সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে, তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে, আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন, আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী, অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনের সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বাযু, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক, তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমি সেটা মানি, হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন, আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
কোন কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে, তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে?
বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে, কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়, বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে, যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে, তার মনে প্রশ্ন আসতে পারে ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য নাকি এটা করছেন আল্লাহর জন্য। একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে, আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ, কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে, নিয়তটা গুরুত্বপূর্ণ আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না, নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়ে কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে, যেমন ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী আলহামদুলিল্লাহ, এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য, অনেকেই অভিযোগ করে। আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আমি পশ্চিমাদের দেওয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি, তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে নবীজিকে নিয়ে, অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য, সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবার নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্ম প্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সে চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব, অন্যরা যা বলে বিশ্বাস করেন সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন, পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে সেই লোকটা, সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে, এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য। এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায় এটা করে টাকার জন্য, ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে, আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিংয়ের ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন, আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না, তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে ভুলও হতে পারে, তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনের সূরা নাসের 1-4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাম, আজানে এটা বলা হয়, নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে, সবেমাত্র তো সময় হলো, এক ঘন্টা আছে, এক ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও, আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে, এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা, 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন, তাহলে বুঝতে পারছেন এমনটা প্রায় হয়। হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি, হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তবে কোনো কোনো ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা, তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন। বল, কোনো ভাই প্রশ্ন করবেন?
আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন, যা শুরু নেই শেষও নেই?
ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল, বাচ্চার ছেলে না মেয়ে। আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হল, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার সংজ্ঞা হল সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি এক্স ওয়াই জেড হল বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বলল যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই, শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হল, তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক, তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বৈশিষ্ট্য হল সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে, আমার লেকচার দেখেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আমার লেকচার তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা, সেখানে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ।
খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি?
বোন আপনি দুটো প্রশ্ন করলেন, আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহু বলে ডাকে, এর অর্থটা কি, এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহুর ধারণাটা আসলে কি, যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হল YHWH, এটা একটা হিব্রু শব্দ, হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না, যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহুয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইউনুস হয়ে যায় জোনা আলাইহিসসালাম, ওয়াই এর আগে একটা জে লাগায়, তাহলে ইয়াহু হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা তারা বলে জেহোয়া বা জেহোভা, আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোভার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম YHWH, এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহুয়া, বাইবেলে আছে, এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায় আর এটা হয়ে যায় জেহোয়া, এ হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী, এই হলো শব্দটার অর্থ, এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাআল্লাহ আমার সেই ট্রিপগুলো, এখন আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ, আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছে, সফল হয়েছি অনেক ক্ষেত্রে, প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায় NTR স্টেডিয়ামে, সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরে হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল, সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরের বেশি জায়গা, আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও অমুসলিম জায়গা মাশাআল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাআল্লাহ, তখন আমরা খেয়াল রেখেছিলাম। আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই, আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আর আলহামদুলিল্লাহ সেই দুই দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল, আমাদের অনুষ্ঠানটাও দুই দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত 2-3 পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাআল্লাহ, সবাই সচেতন মাশাআল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন, একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে, আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন, একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। এর কারণ মানুষ সচেতন হয়েছে, আর স্যাটেলাইট মিডিয়া আলহামদুলিল্লাহ, তাহলে ধর্মপ্রচারের দিক থেকে বললে আলহামদুলিল্লাহ ট্রিপটা খুবই সফল হয়েছে। আর দাওয়ার প্রসঙ্গে যদি বলেন অথবা প্রসঙ্গটা যদি হয় ইসলাম, মাশাআল্লাহ একটা ব্যাপার ভালো হয়েছে যে যদি আমরা দেখি যে ইসলামে অনেক দল আছে যেটা উচিত না, অনেক গ্রুপ আছে, অর্গানাইজেশনও আছে, তবে ইসলাম এক সঙ্গে থাকতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিভক্ত হয়েও না। তাই আমাদের এই ট্রিপটা মাশাআল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন, মাশাআল্লাহ সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, সাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাআল্লাহ, আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাআল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল, অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাআল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার, আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার, ইন্ডিয়ায় এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাআল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে, আর যদি হিকমার সাথে করা যায়, সদুপদেশের সাথে। আমি সেখানে আরো কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি, ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন, যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন।
আসসালামু আলাইকুম, কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি ইমাম মাহদি ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, বলা হয়েছে যে ইমাম মাহদি চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে, ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে, বোম্বের অনেক জায়গাতেই লাগানো হয়েছে, এ ব্যাপারে আপনি কিছু বলবেন?
ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদি ফাউন্ডেশন থেকে, ইমাম মাহদি এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোন পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কে কিছু জানি না, তবে ইমাম মাহদি সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে, তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোন কথা আমি শুনিনি, তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদি ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না, আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন, সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায় অনেক জায়গায় অনেকে এসেছেন, আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি। এখানে কিছু নিদর্শন থাকবে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, অবশ্যই তারা আসবেন। আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে, আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না, আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন, তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্তত পক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি, আপনি কি বলেন?
ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের 110 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎকাজে নির্দেশ দাও, অসৎকাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান, কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন। আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয়, বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান, মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে, পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না, তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি, কিছু পয়েন্ট যুক্তির, কিছু পয়েন্ট বিজ্ঞানের, বিভিন্ন অসুখ বিসুখের, কিছু কোরআনের আয়াতের, বাইবেলের অনুচ্ছেদের, বেদের কথাও সেখানে বলেছি। এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান, মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন। আমাদের কাজ, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া, একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া, একইভাবে আমরা উপদেশ দেব, তাদের মানসিকতা বদলানো আল্লাহ তালার হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করব এই কাজটা বন্ধ করার চেষ্টা করব, অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম, ফলাফলটা পরের ব্যাপার। এটা করতে গেলে বুকলেট বিলি করেন, তাদের সাথে আলোচনা করেন, সেমিনারের ব্যবস্থা করেন সেই এলাকায়, মদ খেলে কি কি ক্ষতিগুলো হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন, ইসলামিক ধর্মগ্রন্থ, বাইবেল, বেদের উদ্ধৃতি দেন, সচেতন করেন, ক্যাম্পেইন করেন, ওয়ার্কশপ করেন, এরকম অনেক কিছুই করতে পারেন। তবে সব মানুষই সবকিছু করতে পারে না, লোকে বলে আপনি কি করবেন, অনেক কিছুই করা যায়, তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন। যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন সেটাও করতে পারেন, আপনার উপরে নির্ভর করবে। মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন, এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন। মালিক অমুসলিম হলে বেদ থেকেও উদ্ধৃতি দেন, এটা আপনার উপরে নির্ভর করবে। আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন, দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন, না হলেও চেষ্টা তো করেছেন, আল্লাহ তাআলাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাইকে প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া, এর অনুমতি আছে?
ভাই আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা, ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা। দেখেন, এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রসিদ দেবে, আমার মতে সেটা হারাম না। ব্যাপারটা খুব ভালো না, তবে হারামও না। যেমন ধরেন একজন ধনী লোক, তিনি ডোনেশন দিলেন 10,000, 50,000 বা 1,00,000 টাকা, সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তাতে সমস্যা নেই। তবে এটা যদি ঘুষ হয় সেটা হারাম। ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। যদি এটা ঘুষ হয়ে থাকে সেটা হারাম, ডোনেশন হলে অনুমতি আছে। এখন মানুষ হয়তো বলবে একই জিনিস, পার্থক্য নেই, ঘুষ আর ডোনেশন একই জিনিস, ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান। নবী সাল্লাম বলেছেন, একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে, তুমি ওই অবস্থানে না থাকলে উপহারটা যদি না আসতো তাহলে ঘুষ। এখন আমরা অনেকে ডোনেশন দিই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে। যদি ডোনেশন দেন, আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান, আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয়, এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই। কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে, কোনো টিচারের পকেটে, তাহলে হারাম, এটা ঘুষ। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে, রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে, এটাও ঠিক না। তাহলে যদি ডোনেশন দিতে চান এই ব্যাপারগুলো দেখতে হবে, আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন, টাকাটার সদ্ব্যবহার হবে। তবে যদি তারা সরাসরি ঘুষ চায় সেটা হারাম, ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল, এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন?
বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা, আর মুতা মানে অস্থায়ী বিয়ে, এই দুটার অনুমতি ছিল, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে। নবীজি চুপ করে থাকলেন। এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ, নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন, আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি। এ সম্পর্কে মতবাদ এই দুটো, তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার। তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে, অনেকে বলে না করলেই ভালো, তবে কেউই বলে না এটা হারাম। উজুলকে কোথাও হারাম বলা হয়নি, কোথাও না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের নবীজির সময়ে মুতাবিয়ের অনুমতি ছিল? হ্যাঁ, নবুয়ত পর প্রথম দিকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পর প্রথম দিকে মদ নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদ বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে, এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো, তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হল, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান, তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন, তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পর প্রথম দিকে মদ নিষিদ্ধ ছিল না, নবুয়তের প্রথম দিকে নবীজি মদ বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে, এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো, তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হল, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান, তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন, তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন, নবীজিও তখন মারা গেছেন, মানুষজন এটা জানত না, তবে কিছু সাহাবা ব্যাপারে জানতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন, তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন। এটা ভুল। কিছু মানুষ ভাবল যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন, না নিষিদ্ধ করেছেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন। সব সাহাবী সেখানে ছিলেন না, মাত্র কয়েকজন ছিলেন, তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ, তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন। আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে, তার মানে বিয়ে করলেন কোন মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকা পবিত্র বন্ধন। বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন, যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন, তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে। মুতার ক্ষেত্রে এমনটা না, আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা হারাম ইসলামে। এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া, ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই, এটা হারাম। বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে দশ বছর দশ মাস বা এক সপ্তাহ পরে তালাক হতে পারে, কোরআনে অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকব এতদিন বা এত সপ্তাহ, ইসলামে এটা হারাম, এর কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন?
হিন্দুস্তান টাইমসে তিন দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল, আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়, আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোন গ্রন্থ?
ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ দুই প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহানেশ্বরের বাণী, এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হল যেগুলো মানুষ লিখেছেন, এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা, এখানে মনুস্মৃতিও পাবেন, তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোন একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম, আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে, এ কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ, বেদে আছে। ঠিক না ভুল সেটা পরের কথা, তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা, এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
ভাই আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকে টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে।
বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো, তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু করেছি খবরটার হেডিং, যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে, বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো, অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে, দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ্গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা পরিষ্কারভাবে বলা হয়েছে, আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এ ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করবো কেন। এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন, সেটা কেন করছেন, তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে। এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি, মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসলে আমরা অন্ততপক্ষে সেটা মানি, আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না, ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব, বিশ্বাস করবো চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন।
বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে, এখন মুসলিমদের জন্য এমন প্রকার ভেদ আমরা কি মানব, কারণ মুসলিমদের মধ্যে জাতিভেদ নেই। এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম।
ভাই প্রশ্ন করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে আর মুসলিমদের কিছু পদবীকে গুরুত্ব দিচ্ছে, আমরা এগুলোকে মানব কিনা। ইসলামে কোনো বর্ণপ্রথা নেই, কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের সেটা ভুল। যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, সমস্যা নেই, এটা আসলে বর্ণভেদ না, অর্থনীতি। তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে, জাতপাত, ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই। তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব তাদের সাহায্য করেন, কোনো সমস্যা নেই, গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন। কোনো মুসলিমকে যদি সাহায্য করতে চান যেহেতু সে গরিব, আর্থিকভাবে দরিদ্র, এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে। হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা, ইসলামে তেমনটা নেই। কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে, তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম, 20 বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হল এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোন অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলে কি নৈতিক শিক্ষা দেওয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে।
বোন আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি, এটা কি নতুন না পুরনো, কিভাবে আসলো, আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেওয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডস এর ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন, বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে। কয়েক দশক আগে মানে অসুখটা বেশ নতুন, এটা একটা নতুন রোগ, আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবত এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক, তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না, কারণগুলো আমরা জানতে পেরেছি প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌনসঙ্গী, সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আর একটা কারণ, মাদক সেবীরা অ্যাক্সিলেন্স ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণই আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হল পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, এই কথাটা ঠিক। কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া এক নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়, আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামের যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী, এই কয়েক সপ্তাহ আগে এই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। আর 20-30 বছর আগে এটা ছিল 20%, আরো কয়েক দশক আগে এটা আরো কম ছিল। তাদের সমাজ উন্নত হচ্ছে, আর তারা বলছে 2012 সালের মধ্যে যেসব শিশু জন্মাবে তার 50%-এরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না। বুঝতে পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে, এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে, আর কারণ হল এগুলোই। আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না, সমস্যাটা হল সমাজে। আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই, যেমন কোনো অশ্লীলতা থাকবে না, পর্নোগ্রাফি, এখন এগুলো বাড়ছে কেন? পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে, পর্নোগ্রাফিক সাইট বাড়ছে। সার্ভে দেখা গেছে যে 80% পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায়, যারা অফিসে কাজ করে তাদের 20% একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায়, এগুলো সার্ভে। মহিলাদের মধ্যে 13% অফিস টাইমে, হ্যাঁ পর্নোগ্রাফিক সাইটে যাওয়াটাই খারাপ, আর অফিস টাইমে যাওয়া, চিন্তা করেন আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন। এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান, একটা স্পেশাল রুম থাকে, অফিসের কাজে ডিস্টার্ব করবেন না। তারা এখন বলে আমরা এখন অনেক চালাক, তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান, আপনার কম্পিউটারে দেখার দরকার নেই, বিনোদন কক্ষটা আলাদা, সেখানে আধ ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই, তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন। যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে, সেটা আসলে ভুল। এবারে শিক্ষার ব্যাপারে বলি, স্কুলে আমার বোন, তার মেয়ের স্কুলে, স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল, সেখানে অভিভাবকদের মিটিং আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে, তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডসের ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো, সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে, বাচ্চাদের শেখাবেন। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হল, আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল, সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে, এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না, কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন, তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না, সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন, এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে, যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়, তারা যে শেখাই সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন, তারা যা কিছু শেখাই সেটা ননসেন্স, অনইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে, এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না, এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে? কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়, পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবর এসেছিল ওয়েটিং কিউ গড়ে দুই ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে, খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, দুই ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও দুই ঘন্টা লাইনে, এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন, কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন, সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও, আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর, মেডিকেল সায়েন্সের উপর। বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে, তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না। কোরআনে এমন কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন, অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে করে খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোন একটা অঙ্গ সেটার ভদ্র নাম দেওয়া যায়, অশ্লীল নামও দেওয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন, অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে করে খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ সেটার ভদ্র নাম দেওয়া যায়, অশ্লীল নামও দেওয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই, তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যাবেন, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ, ভালো না লাগলে চলে যান, এক দুই বছর পরে মোতাবিয়ারও দরকার নেই, উন্নতি। তাহলে এই হলো নিয়ম, শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে, কোথায় মডার্ন? আমার তা মনে হয় না, তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না, আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত পার্সেন্ট স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি, এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি, আমি আগেও বলেছি যে বোম্বেতেও এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডসের উপর একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না, তিনি বলেছিলেন যেসব মেয়েরা স্কুলে যায় স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়, বিশ্বাস করাটাও কঠিন। 3-4 বছর আগের কথা, বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন বোম্বেতে একটা এইডস কনফারেন্সে। কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো, বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলব। আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে, এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না, প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে, প্রথমটা মগডালে ইনশাল্লাহ, পরেরটা চাঁদে যাবে, পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে, আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায়, ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই।
পবিত্র বাইবেলে আছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হল, এই অনুচ্ছেদটাই কি যীশুর ঈশ্বর হওয়ার প্রমাণ, না হলে এটার উত্তরটা কি হবে?
ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যীশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে, এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে, ফার্স্ট এপিস্টল অব জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে তিনজন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা তিনজন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে তিনজন লোক আছে, এটা ট্রিনিটি না, তিনজন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে, ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ গাফরাল্লাহ জিন্না কালু ইন্নাল্লাহ সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেল শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অব জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অব জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হল এক, এটা বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চ পদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হল বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না, যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই।
চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হল হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে, এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি।
ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটা সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ, বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন, বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না, হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না, অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবী আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন, যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন।
আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম আর সেখানে কিছু জিনিস দেখেছি, আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে, যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে, আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোন রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায় যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন?
ভাই প্রশ্ন করলেন, যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত, ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে, হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি, শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা, 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না, আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5-স্টার হোটেলে, আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5-স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা, তখন খুবই সস্তা। আমি বলছি আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন, 2,000 রুপি তো একটা 5-স্টার হোটেল পাবেন, 1,500 পেতে পারেন অফ সিজনে, 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5-স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2,000-3,000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। ওমরার সময় হয় না, হজের সময় হয়, ওমরা করা হয় অফ সিজনে, ওমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে, সে সময় শেষ 10 দিনে এখানে খরচ হজের সময় চাই তো বেড়ে যায়, কিন্তু অন্য সময় ওমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোন 5-স্টার হোটেলে থাকতে পারবেন যদি ওমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়, আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটার আছে, তাদের চার্জও খুবই কম। এরপর আপনি দেখেন প্লেনের ভাড়াটা কেমন, 1 নম্বর সরকার প্লেন ভাড়ার উপর ভর্তুকি দেয়, যেহেতু সৌদি সরকার ভাড়া কমাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের ভাড়া কম, তখন অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হয়। অমুসলিম এয়ারলাইন্সও তখন ভাড়া কমায়। কেন? কারণ সৌদি আরব ভাড়া কমিয়েছে। সৌদি আরব বলছে, যদি আপনারা উমরা বা হজ করতে আসেন, আমরা 25% ডিসকাউন্ট দেব, মাঝে মধ্যে 40% ডিসকাউন্ট দেয়। যেহেতু সৌদি এয়ারলাইন এটা করছে, অন্যান্যরাও ভাড়া কমাতে বাধ্য হয়। তারা মুসলিমদের জন্য করছে না, কিন্তু এমনটা না করলে তারা ব্যবসা হারাবে, তাই তারা তখন ভাড়া কমিয়ে দেয়। অনেক প্লেন যায়, এখানে আসলে তারা ব্যবসা করছে। অন্য কোন সময় সৌদি আরবে গেলে 29,000 রুপি খরচ হবে, বোম্বে থেকে রিটার্ন টিকিট সহ উমরা আর হজের সময় এটা 21,000। ভর্তুকি খরচ কম। তাহলে দেখছেন, এক নম্বর পয়েন্ট, প্লেন ভাড়া কমানো হয়। দুই নম্বর পয়েন্ট, সরকার যে সুযোগ সুবিধা দেয়, উমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানেও ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা, সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্টফুড সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি, হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন যেটা একটু দূরে। আমি জানি, এমনকি হজের সময়ও কিছু হোটেল আছে যেগুলোর খরচ দিনে 50 রুপি। এখন যদি হারাম শরীফের কাছে থাকেন, হোক ফাইভ স্টার হোটেল বা সাধারণ হোটেল, হারমাইনের কাছাকাছি যে হোটেল, সেগুলোর জমির দাম খুব বেশি, সেখানকার জমির দাম অনেক বেশি। ফাইভ স্টার হোটেল না হলেও সেখানে খরচ বেশি। যদি হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকেন, সেটা ফাইভ স্টার না হলেও সেখানে ভাড়া হয়তো 1,000 রিয়ালের বদলে 400 রিয়াল হবে, বুঝতে পেরেছেন? কারণ সেখানকার জমির দাম বেশি। জমির দাম বেশি কেন? হারাম শরীফের কাছাকাছি। তাহলে গরিব মানুষ হজ করতে গেলে একটু দূরে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন, এক মাইল দূরে, সমস্যা কোথায়? আর আপনারা চাইলে হারাম শরীফে সারাদিন কোনো সমস্যা ছাড়াই থাকতে পারেন। তাই সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একজন গরিব মানুষও চাইলে হজে যেতে পারেন। তা না হলে কোনো সুযোগ সুবিধা না থাকলে শুধু প্লেনের টিকিটটা, এখন 60,000 রুপিতেও হজ ছাড়তে পারেন, বুঝতে পারছেন? প্লেনের টিকিট আর এয়ারপোর্ট ট্যাক্স দিয়ে 30,000 মতো পড়বে। প্যাকেজে খরচ কম, গ্রুপ করলে খরচ কম, আপনি একা গেলে খরচ বেশি পড়বে। যদি একা যেতে চান, আল্লাহ সামর্থ্য দিলে একা যেতে পারেন, ফাইভ স্টার হোটেলও থাকতে পারেন। হজের সময় অনেকে থাকেন এক মাস, তাহলে এক মাসের থাকা খাওয়া পড়া ইত্যাদি মাত্র 30,000 রুপিতে, খুবই সস্তা। দিনে খরচ মাত্র 1,000 রুপি, এছাড়াও ঘুরে বেড়াবেন জেদ্দা থেকে মক্কা হয়ে মদিনা আবার জেদ্দা, এমনটা কোথায় পাবেন? দিনে মাত্র 1,000। যদি আমেরিকায় যান, দিনে 1,000 রুপিতে হবে না, এসওডিসি ট্রিপে গেলে খরচ অনেক বেশি। হজের খরচের সাথে তুলনা করেন, 30 দিনে গড়ে 1,000 রুপিরও কম খরচ হবে, মাঝে মধ্যে 800 রুপিতে হয়ে যাবে ভ্রমণের খরচ সহ। খাওয়া আর থাকার খরচ সহ হারাম শরীফের কাছেই হোটেলগুলো সস্তা। হয়তো আপনার খরচ পড়বে দিনে মাত্র 600 রুপি, তাহলে মাত্র 600 রুপিতে খাওয়া থাকা ঘোরা বিদেশের মাটিতে তো খুবই সস্তা। পবিত্র কোরআনে অনুমতি আছে, যখন আপনি হজে যাবেন তখন ব্যবসা করতে পারেন। ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে গেলেন যেটা সেখানে পাওয়া যায় না, তারপর হজে এসে এগুলো বিক্রি করে দিলেন। সরকারও অনুমতি দিয়েছে, হজে যাওয়ার সময় অনেক মানুষই এমনটা করে থাকে, কিছু জিনিস নিয়ে তারা সেগুলো সেখানে বিক্রি করে দেয়, এভাবে খরচের টাকাটা উঠায় অনেকে লাভও করে, এতে কোনো প্রকার সমস্যা নেই। তাই হজের খরচ কুলাতে না পারলে ব্যবসা করতে পারেন, কিছু জিনিস নিয়ে বিক্রি করতে পারেন। অনেক মানুষই করে, অনেক মানুষই সেখানে ব্যবসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই অনুমতি দিয়েছেন। আর সৌদি সরকারও হজের সময় বিদেশিদের ব্যবসা করার অনুমতি দেয়। একজন গরিব মানুষও হজে যেতে পারে। হজে ধনীদের চাইতে গরিবরাই তো বেশি যায়। হজে যারা আসে তাদের বেশিরভাগই গরিব মানুষ, তারা টাকা জমিয়ে আলহামদুলিল্লাহ হজে আসে। তাহলে হারমাইনের যে সুযোগটা পাচ্ছেন মক্কা বা মদিনায়, দামি হোটেল পাবেন, সস্তা হোটেল পাবেন, সেখানে জামাতখানাও পাবেন, ভরি জামাতখানা আছে, আগাখানি জামাতখানা আছে, এরকম অনেক, এমন অনেক মুসাফিরখানা আছে, আপনি জানেন না সেটা আপনার সমস্যা। অনেক মুসাফিরখানা আছে, শুধু হারমাইনে নয়, শহরের মধ্যেও আছে। বোম্বেতে হজ কমিটির মুসাফিরখানার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা অবস্থা, কাকে দোষ দেবেন, দোষ আমাদের? একটা জিনিস বলি, যে আপনি সৌদি সরকারকে এই কথা জিজ্ঞেস করতে পারেন না, টয়লেটে মার্বেল বসিয়েছেন কেন, এটা তো তারা ফ্রি দিয়েছে। প্রশ্ন করতে পারেন না যে টয়লেটে মার্বেল পাথর আপনারা বসিয়েছেন কেন। অনেক মানুষের বাসায় কোনো মার্বেল পাথর নাই, আলহামদুলিল্লাহ তারা সেবা করতে চাচ্ছে হাজিদের। তারা মনে করে হাজিদের সেবা করলে আল্লাহ বরকত দেবেন। যখন আপনি ট্রিপে যাচ্ছেন জেদ্দা থেকে মদিনা হয়ে আবার জেদ্দা, সেই বাসে খরচ হবে 130 রিয়াল, যেটা সম্ভব না, যাওয়া আসায় 150 রিয়াল খরচ হবে। কিভাবে সম্ভব তখন জানলাম, সেখানে অনেক ধনী লোক আছে যারা বলেছেন যে খরচই হোক আমরা তার অর্ধেক দেব। তাহলে 130 রিয়াল খরচ করে 3 দিনে মদিনায় গিয়ে ফিরে আসছেন এয়ার কন্ডিশন বাসে। নর্মাল বাস ভাড়া 150 রিয়াল, এখানে 130 হয় কিভাবে, এটা তো মানে হয় না। তখন আমি জানতে পারলাম যে খরচটা হয় তার অর্ধেক খরচ দেয় ধনী লোকেরা, তারা বাস ভাড়ার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। যদি বাস ভাড়া কম থাকে তাহলে এয়ার কন্ডিশন বাসে যাবেন কেন? ধনী লোকেরা যদি এভাবে হাজিদের সেবা করতে চায়, আলহামদুলিল্লাহ কিছু ধনী লোক এভাবে ভর্তুকি দিচ্ছে। কেউ কেউ আমাকে বলে ইবনে কাসির তো অনেক সস্তা দামি বলেছিলেন কেন? কারণ ধনী লোকেরা বলছে যা খরচ হয় তার আমরা অর্ধেক দেব। তাহলে খরচ হয় যদি 8,000 রুপি বা 6,000 রুপি, ধনীরা অর্ধেক দিচ্ছে, তার 3,000 ইবনে কাসিরে থাকছেন। ধনী লোকেরা এখানে ভর্তুকি দিচ্ছে, তারা যদি চায় যে হাজিদের সেবা করবে, রোজার সময় আসা লোকদের সেবা করবে, আপনি আপত্তি করছেন কেন? নিতে না চাইলে নেবেন না, দলে না গিয়ে আপনি চাইলে একাও যেতে পারেন। সৌদি আরব হজের সময় যে সুযোগ সুবিধা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ, তারা হাজিদের শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা করা উচিত। আর আমি বলবো মাশাআল্লাহ, চাইলে ভালো হোটেলে থাকতে পারেন, সস্তায় পেতে পারেন, না পেলে সস্তা হোটেলে থাকেন, আর টাকা থাকলে কোনো দামি হোটেলে থাকতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই,
আমাদের ইন্ডিয়ায় আরকোটের নবাব তিনি মক্কায় একটা বিল্ডিং বানিয়েছেন। হ্যাঁ, মানুষজন সেখানে বিনা পয়সায় থাকতে পারে। আর হায়দরাবাদের নিজামরাও একসময় মক্কায় জাকাত দিত,
হয়তো উনি হয়তো জানে না। ভাই আপনি ঠিক কথাই বলেছেন যে সেই সময় হায়দরাবাদের নিজাম, তখন তিনি সৌদি আরবকে জাকাত দিতেন। হ্যাঁ, হায়দরাবাদের নিজাম সৌদি আরবকে জাকাত দিতেন, তিনি সৌদি আরবে টাকা পাঠাতেন। আর এখন পরিস্থিতি উল্টে গেছে, সেখানে এমন অনেক জায়গায় থাকতে পারেন যেগুলো ফ্রি, কিন্তু এগুলোর সংখ্যা কম। সেখানে রুমের সংখ্যা কম, 50 বা 100টা সেখানে বুকিং থাকে, লোকজন ফ্রি থাকে। আরকোটের নবাবের বানানো মুসাফিরখানায় তিনি এটা বানিয়েছেন যাতে করে মানুষজন সেখানে ফ্রি থাকতে পারে। সেখানে বহরি মুসাফিরখানা আছে, আগাখানে মুসাফিরখানা আছে, এমন অনেক জায়গা আছে যেখানে ফ্রি থাকতে পারেন অথবা সামান্য খরচ হবে। এখানে আসলে খুব বেশি খরচ হয় না, এ কারণে অনেক গরিব মানুষও হজ করতে পারে আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই,
জাকাত এটা কি শুধুমাত্র রমজান মাসেই দেওয়া উচিত নাকি বছরের অন্য সময়তেও দেওয়া যাবে? এ ধরনের কি বিশেষ কোন সময় আছে?
ভাই আপনি প্রশ্ন করলেন, জাকাত কি বছরের যে কোনো সময় দেওয়া যাবে নাকি শুধু রমজানের সময় দিতে হবে? এখানে নিয়মটা হল, কোন ধনী লোকের সম্পদ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে, সঞ্চয় 1 বছরের বেশি সময়, যদি সেই সঞ্চয়ের টাকা তার কাছেই থাকে তখন সেই লোককে জাকাত দিতে হবে। তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে, যদি 1 বছরের বেশি সঞ্চিত থাকে, হোক সেটা শুরু করেছেন জানুয়ারি, ডিসেম্বর বা এপ্রিলে, যদি এই সম্পদ 1 বছরের বেশি সময় সঞ্চিত থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়, তবে সুবিধার জন্য এভাবে হিসাব করতে গেলে সমস্যা হয়ে যেতে পারে। এখন আমার কাছে এত আছে, এখন জানুয়ারিতে 1,00,000 টাকা ছিল, ফেব্রুয়ারিতে 50,000, তারপর মার্চে 50,000, এরপরে আবার এপ্রিলে 3,00,000 টাকা, হিসাব করা কঠিন। তাই সুবিধার জন্য আমরা যেটা করি যে একটা সময়কে শুরু বলে ধরে নেই। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয় কারণ এটা পবিত্র মাস, যে কোনো সময়ে দিতে পারেন। তবে রমজানের সময় মনে স্থির করলেন প্রথম রোজায় অথবা পঞ্চম রোজায় অথবা 10 রোজায়, একটা সময়কে আমরা শুরু বলে ধরে নেই। হিজরি সাল হতে পারে, এমনটা না যে ডিসেম্বর বা জানুয়ারি, কারণ এটা আসলে সৌর বছর, সৌর বছরে 11 দিন বেশি। এটা মানলে প্রতি 33 বছরে আপনি একটা জাকাত মিস করবেন, তাই একটা সময়ে আমরা শুরু বলে ধরে নেই। ধরেন আমরা হিজরি সাল আর আরবি সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, বেশিরভাগ মানুষই রোজার মধ্যে একটা সময় বেছে নেয়, তখন আপনার কাছে যে টাকা থাকবে সেটার উপরে জাকাত দেবেন। যখন এই নিয়মটা মেনে চলবেন, মনে রাখবেন আপনার যেটা দেওয়া উচিত হয়তো তার চাইতে সামান্য একটু বেশি দেবেন। যদি এক হিজরি সালে নিসাবের বেশি সঞ্চয় থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন ধরেন হিসাব করলেন একেবারে প্রথম রোজায়, ধরেন আপনার সঞ্চয় তখন 10,00,000 টাকা, এটার উপরে জাকাত দেবেন। পরের বছরে আপনার সঞ্চয় হলো 20,00,000 টাকা, তাহলে কি হচ্ছে, এমনটা হতে পারে আপনি সামান্য বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম দিতে পারবেন না, কম দিতে পারবেন না, কারণ হয়তো এবছরের রোজায় 10,00,000 টাকা, পরের বছরের রোজায় 20,00,000 টাকা সঞ্চয়, কিন্তু এমনও হতে পারে এক মাস আগে আরো 5,00,000 টাকা ছিল, তবে সেই 5,00,000 টাকার উপরে জাকাত দিতে হবে না। তাহলে বছরের একটা নির্দিষ্ট সময় ধরলে তখন এটা খুবই নিরাপদ, যে আমার যে টাকা আছে বছরের একটা নির্দিষ্ট সময়ে এটা খুবই নিরাপদ, কারণ আপনি মিনিমাম জাকাতটা দিচ্ছেন, হয়তো সামান্য একটু বেশি দিচ্ছেন। 2,00,000 টাকার উপর জাকাত হয় 5,000 টাকা, 2,00,000 থাকলে, 20,00,000 থাকলে হবে 50,000 টাকা। এই 2,00,000 হয়তো এসেছে 2 মাস আগে, সে সময় জাকাত দেওয়া হয়নি, দেওয়া হবে হয়তো 11 মাস পরে, হয়তো কিছু বেশি দেবেন কিন্তু কম দিতে পারবেন না, এটা হলো খুব নিরাপদ পদ্ধতি। মানুষ রোজার মাসকে বেছে নেয়, কিন্তু এমন কোন নিয়ম নেই। যদি ঠিক করেন যে রোজাকে শুরু বলে ধরবেন, আর ধনী লোকদের 1 কোটি বা 2 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে 2 কোটি টাকা মানে 5 লক্ষ টাকা জাকাত। মানুষের জাকাতটা ভাগ ভাগ করেও দিতে পারে। তারা এভাবে হিসাব করতে পারে যে আমার জাকাত সামনের বছরে, আগামী বছরে আনুমানিক 5-6 লাখ টাকা হবে। আপনি প্রতি মাসে 50,000 টাকা করেও দিয়ে দিতে পারেন, আগাম জাকাত দিতে পারেন, 2 বছর আগেরটাও দিতে পারেন। হাদিস আছে যে এক সাহাবী অতিরিক্ত জাকাত দিলেন, তারপর বললেন, ইয়া রাসূল, আগামী বছরটা দিতে পারবো? নবীজি বললেন, পারো, আপনি 1 বছর আগেও দিতে পারেন। কারণ একেবারে 5-6 লাখ টাকা দেওয়াটা বেশ কঠিন, তাই মানুষ এমনটা বলতে পারে যে আনুমানিকভাবে আমার জাকাত 5-6 লাখ টাকা হবে, প্রতি মাসে আমি 50,000 করে দেবো, আর চূড়ান্ত হিসাবটা করা হবে যেখানে সময়টা শেষ হয়। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয়, কারণ হিসাব করাটা সহজ। এমন নিয়ম নেই যে রোজার মাসে দিতে হবে। এভাবে একটা দিন বেছে নিলে নিশ্চিত হতে পারবেন আপনি কম জাকাত দিচ্ছেন না, হয়তো সামান্য কিছু বেশি দিচ্ছেন, কম দিচ্ছেন না। মানুষ রোজার মাসে জাকাত দিতে চায় কারণ তারা মনে করে এই সময় বেশি সওয়াব পাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এমন কোনো নিয়ম নেই যে শুধু রোজার মাসে জাকাত দিতে হবে। তবে 1 বছর হয়ে গেলে জাকাত দিতে দেরি করবেন না। ধরেন হিসাব করা শুরু করলেন রোজার মাসে শুরু থেকে, হিসাব শুরু করলেন প্রথম রোজা থেকে, যেটা বাকি আছে তখনই দিয়ে দেবেন। বলতে পারবেন না যে পরে দেব, আগাম জাকাত দিলেও সমস্যা নেই, বাকি থাকলে তখনই দিয়ে দিতে হবে। যদি হিসাব করে দেখেন কিছু জাকাত বাকি আছে, তখন যদি চিন্তা করেন এই জাকাতের টাকাটা আমি দেব কয়েক মাস পরে, এটা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার প্রশ্নটা হল, ধরেন এক ভদ্রলোকের সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, এখন আমি কি সেই ভদ্রলোক আর তার মায়ের সাথে হজ করতে যেতে পারব? ইসলাম ধর্মে এটার কি কোনো অনুমতি আছে?
বোন, আপনি প্রশ্ন করলেন যে এটা কি সম্ভব যে আপনি যাকে বিয়ে করবেন সেই লোক আর তার মার সঙ্গে হজ করতে পারবেন কি না। বোন, আপনি যে লোককে বিয়ে করার কথা চিন্তা করছেন অথবা এনগেজমেন্ট হয়েছে, তখনও সেই লোক না মেহরাম, তাহলে হজ না মেহরামের সাথে সম্পূর্ণ হারাম। এভাবে হজ যে সে লোক হয়তো 2 মাস পরে আপনার স্বামী হবে, তার সঙ্গে হজ করতে যাবেন, এটা সম্পূর্ণ হারাম। বোন, সেই লোক তখনও না মেহরাম, আপনি হজ করবেন আপনার স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে, অথবা ভাইয়ের সাথে যাবেন, অথবা আপনার বাবার সাথে, অথবা চাচার সাথে। তবে এমন কারোর সাথে যেতে পারবেন না যাকে বিয়ে করবেন, যার সাথে এনগেজমেন্ট হয়েছে। আপনার বিয়ে না হলে একসাথে হজ করতে পারবেন না, একসাথে হজ করা যাবে না। যে কোনো হজ, একসাথে হজ অথবা আলাদা কোন ধরনের হজ, এমনকি ওমরাও করতে পারবেন না হবু স্বামীর সঙ্গে, ইসলামে এর অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই,
আমরা খ্রিস্টান ধর্মের লোকদের প্রায়ই বলতে শুনি যে সেন্ট পিটার, সেন্ট জোসেফ আর সেন্ট জেভিয়ার্স, এই সেন্টের ব্যাপারটা কি ব্যাখ্যা করে বলবেন?
ভাই প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা বলে সেন্ট জোসেফ, সেন্ট পিটার, এটার মানে কি? সেন্ট মানে একজন পবিত্র লোক যে আল্লাহর কাছাকাছি থাকে। খ্রিস্টানদের ধর্মমতে এ ধরনের বিশ্বাস আছে, এইসব সেন্ট, খ্রিস্টানরা এমন কথা বলে, কাউকে সেন্ট উপাধি দিতে পারেন একমাত্র পোপ। আর সেন্ট উপাধি তখনই দেওয়া হয় যখন সেই লোকটা মারা যায়। অন্তত পক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন কিছুদিন আগে মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল, মাদার বলা হয় সম্মানের জন্য, সিস্টার আর মাদার বলা হয় সম্মানের জন্য, তখন মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। তিনি মারা গেলে এ নিয়ে ভ্যাটিকান সিটিতে আলোচনা হল, পোপ একটা অলৌকিক কাজ খুঁজে পেলেন, কাজটা কি ছিল আমি ভুলে গেছি, তবে অলৌকিক কাজ লাগবে 2টো, পবিত্র হতে হবে আর আল্লাহর কাছে থাকবেন। এই সেন্ট উপাধি তাকে দেয়া হবে যে খুব ভালো মানুষ আর আল্লাহর কাছাকাছি থাকে। আর এখনকার দিনে কাউকে যদি সেন্ট উপাধি দেয়া হয়, তখনই দেয়া হবে যখন সে মারা যাবে। আমি বলছি এখনকার কথা, যখন সে মারা যাবে, যখন পোপ আদেশ জারি করবেন, আর অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন যাকে সেন্ট উপাধি দেওয়ার কথাবার্তা চলছে তিনি মাদার তেরেসা। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার প্রশ্নটা হলো, কিভাবে একজন অমুসলিমকে ইসলাম ধর্মের পথে আহ্বান জানাব?
ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করব। পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা আছে, বিভিন্ন টেকনিক আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজাতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আল্লাহ আমাদের বলেছেন যে আমরা সব মানুষকে আহ্বান করব আল্লাহ তালার পথে হিকমা আর হাসনা দ্বারা, হিকমত আর সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। তাহলে বুঝতে পারছেন আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে, আল্লাহ তালার পথে হিকমা আর হাসানার সাথে। এখন হিকমা বা জ্ঞানের কথা যদি বলা হয়, পরিস্থিতির উপর নির্ভর করে এটা বদলাতে পারে, এমন কোন কথা নেই যে এই পদ্ধতি সবচেয়ে সেরা। হ্যাঁ, কোরআন আর সুন্নাহ মানলে সেরা, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে বদলায়। যেমন ধরেন, কোন রোগী যদি ডাক্তারের কাছে আসে, রোগীর অসুখ দেখে ডাক্তার তাকে ওষুধ দেন, অথবা অসুস্থতার মাত্রা দেখে, দেওয়ার ক্ষেত্রেও আপনার অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, আর তারপর সেই অমুসলিম বন্ধুর পরিস্থিতিটা বুঝে ব্যবস্থা নিতে হবে। এটা শুধু অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব, এটাই সবচেয়ে ভালো, এটাই হিকমা। কারো কাছে হিকমা মানে নরম গলায় বলা, কারো কাছে হয়তো বা জোরে জোরে বলা, কারো কাছে বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বলা, এটা বদলাতে পারে, তবে এটা হলো সবচেয়ে ভালো পথ। ইসলাম প্রচার করা আবশ্যিক, সেরা উপায় করাটা আবশ্যিক নয়। ইসলামিক শরিয়া মেনে কাজটা করতে হবে, তাই এটা বদলাতে পারে। তবে যে লোক এই লাইনে নতুন, তাকে কিছু নিয়ম মানতে হবে, এক্সপার্ট হওয়ার অপেক্ষায় থাকতে হবে। কারণ নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, প্রচার করো যদি মাত্র একটা আয়াত জানো। কোরআনের মাত্র একটা আয়াত জানলেও ইসলাম প্রচার করেন, তাই আপনি যা জানেন সেটা দিয়ে শুরু করেন। এমন না যে আগে শেখ দিদাত হবেন তারপর ইসলাম প্রচার করবেন। আপনার জ্ঞান যতটুকুই হোক না কেন, যদি জেনে থাকেন সেটা সঠিক প্রচার করেন। এটুকু জানেন যে আল্লাহ একজন, তাহলে বলেন স্রষ্টা কেবলমাত্র একজন, আগে শুরু করেন। তারপর ইনশাআল্লাহ সময় যাওয়ার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে, আর অনেক কিছু শিখবেন। আর আমার মতে দাওয়ার একটা মাস্টার কি, যেটা পবিত্রকরণে আছে, এটা পবিত্রকরণে সূরা ইমরানে 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমি এটাকে বলি দাওয়ার জন্য মাস্টার কি, বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তালা ইলা কালিমাতিন সাইম বাইনানা বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়াও, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইত্তাখিজা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফায়ান্তাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি। এটা হল টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা আল্লাহ তালা বলেছেন সেই কথা এসো যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি জানেন যে সাদৃশ্যগুলো কি কি, আপনার বন্ধুর সঙ্গে আপনার, আপনি দাওয়া দিতে পারেন আরো ভালোভাবে। তবে যদি শুরু করতে চান, তাহলে ইসলাম সম্পর্কে অন্ততপক্ষে কিছুটা বলুন, তাকে কিছু বুকলেট দেন, কিছু ভিডিও ক্যাসেট দেন, কথা বলেন। আর আমাদের ক্যাসেটগুলোতে দেখবেন দাওয়ার বিভিন্ন পদ্ধতি বলা আছে। যেমন ধরেন, যদি দাওয়া দিতে চান কোনো হিন্দুকে, আমার ভিডিও ক্যাসেটটা দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। যদি দাওয়া দিতে চান কোনো খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিস্টিয়ানিটি। যদি দাওয়া দিতে চান কোনো নাস্তিককে, তাহলে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আগে বুঝে নেন আপনার বন্ধু কোন ক্যাটাগরিতে পড়ে, আমার ভিডিও ক্যাসেট দেখেন, যা বলেছি সেটাই বলার চেষ্টা করেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সঙ্গে কথা বলেন। আর ইনশাআল্লাহ আমাদের লেকচার শুনলে, ভিডিও ক্যাসেট দেখলে, আপনি আরো ভালোভাবে ইসলাম প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দেই, আমরা শেখাই কিভাবে দাওয়া দিতে হয়। যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে দেখবেন ডিটি প্রোগ্রাম, দাওয়া ট্রেনিং প্রোগ্রাম, সেখানে গেলে কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই, আমার প্রশ্নটা আসলে আগের প্রশ্নটা সূত্র ধরেই, যে আমরা যদি দাওয়াত দিতে চাই তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কিছুটা জ্ঞান থাকা উচিত। তবে আপনিও আপনার লেকচারে বললেন যে নবীজি বলেছেন মাত্র একটি আয়াত জানলেও মানুষের কাছে প্রচার করো। তবে আমি যখন দাওয়াত দিতে যাচ্ছি তখন প্রায় একটি কথা শুনছি যে জুম্মা জুম্মা 8 দিনও হয়নি, এখনই এই অবস্থা। এখন এই কথাটার উত্তরে কি বলবো?
বোন প্রশ্ন করলেন যে আপনি যখন দাওয়া দেওয়া শুরু করলেন আর নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ইসলাম প্রচার করো, আপনি যে কথাটা বেশি শুনেছেন, জুম্মা জুম্মায় 8 দিনও হয়নি, এখনই এই অবস্থা, অন্তত শুরুটা করেন। আর ইসলাম প্রচার করতে হবে এই কথাটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মা জুম্মায় 8 দিনের দরকার নেই, আজ থেকেই শুরু যদি মুসলিম হন। জুম্মা জুম্মায় 8 দিন না, একটা আয়াত জানলেও প্রচার করেন। এই উত্তরটা দেবেন কোন মুসলিমকে, অমুসলিমদের কথাটা বলবেন না। জুম্মা জুম্মা আট দিনের কথাটা কোন মুসলিম বলবে, আর দেখবেন জুম্মা জুম্মা আট দিন দেরি হয়ে যাবে, জুম্মা জুম্মা আট দিন। আজকে আয়াতটা জানলে এখন থেকে প্রচার করতে পারি, আট দিনের প্রয়োজন নেই, নবীজি বলেছেন তখনই। আপনি কি সহিহ বুখারী মানেন? আপনি কি নবীজিকে মানেন? টেবিলটাকে উল্টে দিন, যদি শোনেন জুম্মা জুম্মা আট দিন এখনই অবস্থা। আচ্ছা ভালো, আপনি তো জুম্মা জুম্মা আট দিনের কথা বলছেন, আর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে বাল্লিক আনেওয়ালা আয়া, এ কথাটা বলবে কোন মুসলিম, অমুসলিমরা এমন কথা বলবে না, অমুসলিমরা আপনাকে অন্য কিছু বলবে, ও তোমরা মুসলিম এমন, তোমরা নিষ্ঠুর, এখানে উত্তর দেওয়ার কিছু টেকনিক আছে। তাহলে বোন, দাওয়া দেওয়ার একটা টেকনিক হল কোন রকম বাধা দেবেন না। মার্শাল আর্টে দেখবেন যখন লড়াই চলে সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হয়, নিজের শক্তি ব্যবহার না করে সে হতে পারে দত্ত, সে হয়তো আপনাকে পাঞ্চ করলো, আপনি এগিয়ে গিয়ে তার শক্তিটা দিয়েই তাকে ঘায়েল করবেন, কারণ তখন সে পেছাতে পারবে না, গতিটা সামলাতে পারবে না। আপনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু নবীজি এটা বলেছেন, তারপর বলবেন তালাইলা কালিমাতিন সাইম বাইনানো বাইনকুম, মেনে নিচ্ছি জুম্মা জুম্মা আট দিন, মেনে নিচ্ছি, সমস্যা নেই, আমি একমত। অভিজ্ঞতা থেকে এমন অনেক টেকনিক শিখবেন, উত্তর দেওয়ার ব্যাপারে অভিজ্ঞতাটাও বাড়বে, আর কোনো ভয় বা লজ্জা পাবেন না, যখন লোকজন আপনাকে প্রশ্ন করবে উত্তরটা দিতে হবে, আর উন্নতি করবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে সে অবস্থানে নেবেন, ভাববেন না যে ও জাকির ভাই তো গড়গড় করে বলে যায়, আর ইনশাআল্লাহ আপনি আমার চেয়ে তো ভালো হবেন, হয়তো কিছুদিন পরে, জুম্মা জুম্মা আট দিন না, হয়তো কয়েক বছর পরে। আসল ব্যাপারটা হচ্ছে বোন, শুরু করেন, অন্তত শুরুটা করেন, আর যখন শুরু করবেন প্রথমে বুদ্ধি করে উত্তর দিতে পারবেন না সবার সামনে, তবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করে যান, আর পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা চেষ্টা করলে আল্লাহ তোমাদের জন্য পথ খুলে দেবেন। তাহলে আসল জিনিস হল জিহাদ ফিসাবিলিল্লাহ, আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ, তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে, ভদ্রতা বজায় রাখে। আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন, অন্তর্মুখী মানুষের জন্য আরো কঠিন, এ ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন?
বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ, দাওয়া দেওয়া আবশ্যিক বোন, গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে আবশ্যিক, এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে, বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলেই দাওয়া দিতে পারবেন, ব্যাপারটা আসলে এমন না বোন। অনেক ভদ্র মহিলা আছেন মাশাল্লাহ, তারা যথেষ্ট আধুনিক মাশাল্লাহ, আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন? বোন মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা, দাওয়া মানে শুধু কথা নয়, দাওয়ার অনেক প্রকারভেদ আছে। একজন লোকের সাথে কথা বলতে পারেন, বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন, তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয় ব্যক্তিগত লেভেলে যা হয় পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা এভাবে আলোচনা হয়। সাধারণত মহিলারা নামেহরামদের সঙ্গে কথা বলেন না, তবে আপনি যদি ইসলামিক শরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন, যদি অন্তর্মুখী হন ঠিক আছে, হয়তো ভালোভাবে বলতে পারবেন না, হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না। আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি, আমি একজন তোতলা বোন, কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই, কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির, একসময় আমি এভাবেই কথা বলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন। তারপর মেডিকেল থেকে পাশ করলাম 12 বছর আগে, তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাশাল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম, যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে কেউ জেহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন, আপনি যেই হন। বেশিরভাগ মানুষ 99%-এরও বেশি যারা দাওয়া দিতে আসেন, আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম, আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে। আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না, সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না। সেজন্য মুমিনগণ আল্লাহ তাআলার উপরে নির্ভর করুক, এটা সূরা ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে বোন শুরু করেন, যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না, কথা বলতে চাইবেন না, আপনি অন্তর্মুখী, তারপরে শুরু করেন, আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আর মহিলা হয়ে ভদ্রতার সাথে দাওয়া দিতে পারবেন না এমনটা নয়, অনেকের ভুল ধারণা আছে যে ভদ্র মানে ঘরে বসে থাকা, ভদ্র মানে ভদ্র, ঘরে বা বাইরে ইসলামিক শরিয়া মেনে চলেন, দৃষ্টি নিচু করেন। সত্যি বলতে নম্র একজন মহিলা অন্য একজন রুক্ষ মহিলা চাইতে ভালো দাওয়া দিতে পারবেন। এই মহিলা যখন বাইরে বের হন ইসলামিক নিয়মে সেটাও এক ধরনের দাওয়া। আর যখন ধর্ম প্রচার করেন, কথা বলেন, ইনডাইরেক্ট দাওয়া। আমার মনে পড়ে গেল যে আজ সকালে আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু মহিলা ট্রেনারের ইন্টারভিউ নিচ্ছিলাম। বোম্বে শহরের অনেক মহিলা এসেছিলেন, তারা আসার পর ইন্টারভিউ নিলাম, তাদের সাথে কথা বললাম, আমার বোন আর আমি। আর এইসব মহিলা তারা আমাদের প্রশ্ন করল যে আচ্ছা, আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে? তারাই প্রশ্ন করছে, আমরা তাদের কিছুই বলিনি, তারা মহিলা, ট্রেনিং দেবেন মহিলাদের? এটাও হলো দাওয়া। আমাদের কথা, আমার বোন যেভাবে হিজাব পরেছে, তারাই তখন বলল সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো? আমরা কোনো নিয়ম বানাইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করবো না, তারা মহিলা, সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক, তারা যে পোশাকই পরুক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে, অমুসলিম প্রফেশনাল, বিদেশ থেকে ট্রেনিং পাওয়া, মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয়। তারা প্রশ্ন করেছে কেন? কারণ তারা আমার বোনকে দেখেছে, ইসলাম সম্পর্কে আমরা কিছুই বলিনি, সেখানে শুধু কাজের কথা বলেছি। আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া, আলহামদুলিল্লাহ। তাদের এমন কোন শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে, এটা আবশ্যিক না। তারা অমুসলিম ছিলেন, তাই আলহামদুলিল্লাহ। তাই বোন, ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না, সত্যি বলতে ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন, আপনি ভালো অবস্থানে থাকবেন। আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন, আমি মহিলা, সাধারণত ঘরেই থাকি, বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না, কথা বলতে পারেন টেলিফোনে, ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন, মহিলাদের সাথে আলোচনা করাই ভালো, এভাবে দাওয়া দিতে পারেন। তাদের বই পাঠাতে পারেন, ভিডিও ক্যাসেট দিতে পারেন, অডিও টেপ দিতে পারেন ইত্যাদি। আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন, সবাইকে জানাতে পারেন, পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন, তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যে ইসলাম সম্পর্কে জানতে চায়, সমস্যা নেই। যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধুও নেই, আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা, প্রশ্ন আছে কিনা, সহজ, আল্লাহ আপনার পথ খুলে দেবেন। আর আপনি শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, তবে আপনাকে শুরু করতে হবে, আর দেরি করবেন না, এখনই শুরু। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ।
কোরআনে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব? যেমন ধরেন আল্লাহর হাত, আল্লাহর ডান হাত অথবা আল্লাহর চোখে। এছাড়া বলা আছে যে কেয়ামতের দিনে আমরা সবাই আল্লাহকে দেখব। এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব? তারা বলে যে কোরআন আল্লাহ তাআলাকে একটা আকার দিচ্ছে।
ভাই প্রশ্ন করলেন যে অ্যানথ্রোপোমরফিজমের যে ফিলোসফি, যেটা ইসলাম বিশ্বাস করে না, কিন্তু ইসলামই কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কেয়ামতের দিন আল্লাহকে দেখতে পাব? আর অ্যানথ্রোপোমরফিজম শব্দটার অর্থ কি? অ্যানথ্রোপোমরফিজম মানে মহান স্রষ্টা, তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে, আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি। যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো, পশু চিন্তা করবে পশুর মতো, তাহলে পশুদের জন্য আসবে একটা পশু। কিন্তু যেহেতু তিনি ঈশ্বর, পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে, তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে। এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায়, যেটা কল্পনা করতে পারি, যেটা চিন্তা করতে পারি। সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না অ্যানথ্রোপোমরফিজমে। এখন এই ফিলোসফিটার ভিত্তি হল এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান, এত পবিত্র, এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজম এটা হল মানুষের ক্ষেত্রে, তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র, খুব বিশুদ্ধ। তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায়, যখন সমস্যায় পড়ে, যখন সে বিপদে পড়ে। তাই আমাদের স্রষ্টা একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি, সৃষ্টিকর্তা কত পবিত্র, কত বিশুদ্ধ, কত ধার্মিক, তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না, তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন, তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ধরেন আমি বানালাম একটা ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার, এখন ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে? না। এখন যেহেতু আমি প্রস্তুতকারী, আমি বানিয়েছি এটা, এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না। আমি যেটা করব, তৈরি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য, সেটা এই পবিত্র কোরআন। এখন ভিসিআর এর জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএম বাটনে চাপ দেন, উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে, পানিতে ডুবাবেন না নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। একইভাবে মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা আগেও বলেছি, হল এই পবিত্র কোরআন। মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে। এখন কারো কারো মনে হতে পারে, আর আপনিও ঠিক বলেছেন, যে কিছু লোক ভুল বুঝে একথা বলতে পারে যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর আকৃতি আছে, একথাটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা। এই উত্তরটা আছে সূরা সুরাতে, এখানে ১১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিসলি শাই, কোনো কিছু তার সাদৃশ্য নয়, আল্লাহর মতো আর কিছুই নেই। তিনি শোনেন আর দেখেন, কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তার সমতুল্য কেউ নেই। সূরা সুরার ১১ নম্বর আয়াতেও একই রকম কথা আছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য নয়। আল্লাহ যখন হাতের কথা বলছেন, তিনি এখানে মানুষের হাতের কথা বলছেন না, যেমন আঙ্গুল আছে আল্লাহর হাত, ব্যাস কিভাবে আল্লাহ মালুম। আল্লাহ তাআলা এইভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কোরআনে আছে আর সহিহ হাদিসে আছে, আমরাও মানি, এটা বাদে আল্লাহ মালুম। তার হাত আছে, আছে কিভাবে আল্লাহ মালুম। তিনি শোনেন, হ্যাঁ শোনেন, কিভাবে আল্লাহ মালুম। তিনি কি আমাদের মতো সাউন্ড ওয়েভ থেকে কথা শোনেন? সেটা আলাদা, কেমন আমরা জানি না, আমাদের সাউন্ড ওয়েভ লাগে, কানের প্রয়োজন হয়, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে আমাদের মতো করে না। তাই এই ব্যাপারটা অ্যানথ্রোপোমরফিজমের আওতায় পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায়, স্রষ্টা যখন মানুষ হয়ে জন্মান, অন্যান্য ধর্মগুলোতে আছে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, তাকে খাবার খেতে হয়, তাকে তখন ঘুমাতে হয়। পবিত্র কোরআনের সূরা আনামের ১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি খাদ্য দান করেন, তাকে কেউ খাদ্য দান করে না। অন্যান্য ধর্মের যে ঈশ্বরগুলো আছে দেখবেন তারা ঘুমায়। পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে তিনি চিরস্থায়ী, তিনি অবিনশ্বর, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তিনি কখনো ঘুমান না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। তাহলে দেখতে পাচ্ছেন এই স্রষ্টাতে অনেক পার্থক্য, নাম এখনো পার্থক্য অনেক। তাই যেহেতু আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই কিভাবে আল্লাহ মালুম। অ্যানথ্রোপোমরফিজম বলছে না যে আল্লাহকে দেখা যাবে না। আমি যেটা বলতে পারি যে এখানে এই মানুষের রূপে আমরা আল্লাহকে দেখতে পাব না, তবে পরকাল বা আখিরাতে পরবর্তী জীবনে অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে রোজ কিয়ামতের দিনে বিচারের পরে যদি যাই ইনশাআল্লাহ, দোয়া করে আপনি যেন বেহেশতে যান, আপনি জান্নাতে গেলে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে বিচার করতে চাইবেন, তিনি আমাদের মতো হবেন না। আমাদের যেমন আছে ঠোঁট নাক চোখ, একইভাবে বললাম হাতের কথা, হ্যাঁ আল্লাহর হাত আছে, কিভাবে আল্লাহ মালুম। তাই ইসলামের স্রষ্টার ধারণাটা অন্যান্য ধর্মের স্রষ্টার মতো নয়, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেজদা করি, আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি, পশ্চিমে থাকলে পূবে করি, পূবে থাকলে পশ্চিমে করি সেজদা। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আলী দৃষ্টি এঁকেছিলেন ১১৫৪ সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকল, তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কায় যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ ৫৬ নম্বর অধ্যায়ের ৬৭৫ নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথর চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবিগণ, অনেক সাহাবি ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন, কোন মূর্তি পূজারি তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য, যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন।
আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন আমাকে একজন বলেছিল, যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন। আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোন ধর্মের, আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন। আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না, তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই।
ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে? কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন। হ্যাঁ কথাটা ঠিক, কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোন অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে, আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন?
মানে আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন।
আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন, ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন, যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না, আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম ইসলাম আমরা মানি, অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হল যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব, আর চুরি করলাম কাকে দোষ দেব? আল্লাহ, আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে, নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম কাকে দোষ দেব? আল্লাহকে, তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস, ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না, যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে, টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহান তাআলা, তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা, তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন, এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা। আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন, এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে, সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন, আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন, আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন খুদ কো কার ইতনা বুলন ক্যা তকদির কে পেহলে আল্লাহ আপনে বান্দে সে খুদ পুছে বতা দে রাজা ক্যা হ্যায়, অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। তাই আমাদের কাজগুলোর দায় আমাদের, সব দায় আমাদের। কেউ যদি বলে আমি পাপ করেছি, কাকে দোষ দেবেন? তাকে দোষ দেবেন, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার। একইভাবে কোনো অমুসলিম, সে যে মুসলিম না দোষটা কার? আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই দীনুল ফিতর নিয়ে জন্মায়, সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তাভাবনা আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা, তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে, তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হল রিভার্ট। তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান কোরআন পড়েন, মেনে চলেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে আইআরএফ এ এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না, ঠিক? সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন, আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন। আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন, দুই দিকে এটা টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। আমরাও তাদের একই কথা বলবো, এই যে বাইবেল এটা পড়েন আর তারপর দেখেন, আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান, ঠিক না ভুল? তাহলে টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না, এখানে সবার জন্য সমান সুযোগ। ওয়ান ওয়ে ট্রাফিক, ঠিক না? আমরা সবাইকে সমান সুযোগ দেব। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, আমরা মানুষরা যে অনেক উন্নত কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম, আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য। আপনারা অমুসলিম বন্ধুকে বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন, আমরা বেঁচে নিতে পারবো, তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা, প্রথমজন দ্বিতীয়জন, এখন আল্লাহ জানেন প্রথমজন মুসলিম হবে দ্বিতীয়জন হবে না, আমি বা আপনি জানি না, আমি শুধু উদাহরণ দিলাম, আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা, দুজনের হবে নাকি কেউ হবে না, আমি শুধু উদাহরণ দিলাম। যদি মুসলিম হয় সেটা তার তকদিরে হবে, সে কোরআন পেয়েছে তারপর পড়েছে, হয় সেটা মেনেছে নয়তো মানেনি। কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ একথা বলবে না, ও আল্লাহ আপনি অবিচার করছেন, তারা শুধু বলবে আমাদের মাফ করুন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, দেরি করেছ। আল্লাহ তাআলা বলেছেন যেসব লোকজনকে দোজখে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ তাআলা অবিচার করছেন, সবকিছু একেবারে তাদের সামনেই থাকবে। এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি, আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না। আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে, এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, ভুল করছেন আবার সুযোগ দিচ্ছে আল্লাহ, এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে, কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেশত বা দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম। অনেক অমুসলিম আমাকে প্রশ্ন করে যে ইসলাম ধর্ম কেন নারীদের উপর অত্যাচার করে। আমি জানি কথাটা সত্যি না, ইসলাম নারীদের অত্যাচার করে না, প্রশ্নটা আসলে মহিলাদের চাকরি করা নিয়ে। মুসলিম মহিলারা সাধারণত বাসাতেই থাকে। আপনি গত লেকচারে বলেছিলেন, আমি আপনার কিছু লেকচার শুনেছি, সবগুলো শুনিনি, বেশ কয়েকটা, আপনি বলেছিলেন যে মহিলারা মসজিদে যেতে পারবে, তবে ইন্ডিয়ার পাকিস্তানে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে না, এর কারণ হল মানুষের বানানো আইন, আল্লাহর আইন না। এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে, যদি ভদ্রতা বজায় রাখে?
ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে, বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, উইমেন্স রাইট ইন ইসলাম। তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে, আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা, মহিলারা কাজ করতে পারবে? এক নম্বর পয়েন্ট, মহিলারা কাজ করবে এটা কিন্তু আবশ্যিক না। যেমন একজন পুরুষকে উপার্জন করতেই হবে। ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হল তার বাবার, তার ভাইয়ের, আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের, তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন। তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের, মহিলাদের কাজ করতে হবে না। তবে নিজের ইচ্ছে কাজ করতে চাইলে করতে পারে, কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না, স্বামী জোর করতে পারবে না। ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান, তবে সমান মানে অভিন্নতা নয়। কোন পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই, গর্ভধারণ করতে চাই, এটা করতে পারবেন না। ঠিক, গর্ভধারণ করতে চান, করতে পারবেন না। কিছু জিনিস হল ঐচ্ছিক, কিছু জিনিস হারাম, কিছু জিনিস ফরজ আবশ্যিক, কিছু ওয়াজিব। তাহলে এইভাবেই, আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান। নারী ও পুরুষের ভূমিকাটাও আসলে আলাদা। তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে, তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে, যদি পরিস্থিতি এমন না হয় তারপরও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায় সে করতে পারে। তবে সেই কাজটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, ভদ্রতা বজায় রেখে তারা হিজাব পরবে। তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা, নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না, নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায়। যেমন ধরেন কোন একজন পুরুষ বসের পিয়ে হল মহিলা, বস আছে একটা বন্ধ ঘরে, সেই ঘরে বস বলছে আর সেক্রেটারি টাইপ করছে। আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ, নামেহরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হল শয়তান। এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন। হয়তো বস পিয়েকে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো, আরো কাজ আছে, তখন কি ঘটবে আপনারা জানেন, আমি বলতে চাই না। তাহলে এটাই তো স্বাভাবিক, একসাথে সেই রুমে থাকলে একবার দুইবার তিনবার পিয়েকে সুন্দরীও হতে হয়। সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা, নারীদের জন্য আলাদা জায়গা থাকবে, আর মহিলারা কাজ করলে তারা হিজাব পরবে, এটাই স্বাভাবিক। কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। এমন না যে তারা কথা বলবে না, প্রয়োজন হলে তারা কথা বলবে, তবে কোনো বন্ধ রুমে না। তারা কথা বলবে, এমন না যে বলবে না, তবে প্রয়োজন হলে, বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্পগুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে ইত্যাদি, আর অপ্রয়োজনীয় গল্প করবে না, পরে কি হয় সেটা তো জানেনি। তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে। তারা মাটির কাজ করতে পারে, কাপড় বুনতে পারে, উল বুনতে পারে, হতে পারে গাইনোকোলজিস্ট, তারা হতে পারে টিচার, তারা ব্যবসাও করতে পারে, কেন না। আমার বোনেরা মাশাআল্লাহ তারা দুজনে ব্যবসা করছে, আমার এক বোন তো ফ্যাক্টরি চালাচ্ছে। মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা, সে দেখে মহিলাদের, তার স্বামী দেখে পুরুষদের, সমস্যা কোথায়? এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, আরেক বোন করছে এক্সপোর্ট, সমস্যা নেই। তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে, সমস্যা নেই। তবে তারা করতে না চাইলে কাজ করবে না, তারা নাচতে পারবে না, মডেলিং করতে পারবে না। একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না, পুরুষরা মদের দোকানে কাজ করবে না। মহিলাদের জন্য যে নিয়ম, তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম, কিছু পুরুষদের জন্য হারাম, কিছু উভয়ের জন্য হারাম। যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম, জুয়ার আসরে কাজ করাও হারাম। তাহলে এগুলো আলাদা জিনিস নয়। মহিলারা ক্যারিয়ার করতে পারে, কেন না, অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে, তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়াত তার বাইরে যাবে না। এর পেছনে কারণটা হল তাদের প্রধান দায়িত্ব, তারা যেহেতু মহিলা, প্রধান দায়িত্ব মা হিসেবে, প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে। কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়, সে হয়তো হবে খুব ভালো গাইনোকোলজিস্ট, কিন্তু পরিবারকে অবহেলা করল। এভাবে হয়তো কোনো চাকরি করল কিন্তু মায়ের দায়িত্ব পালন করল না, স্ত্রীর দায়িত্ব পালন করল না, এভাবে সে হারাবে। কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড়। এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সহি বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুক অব আদাব 2 অধ্যায়ের 2 হাদিস। একজন লোক নবীজিকে প্রশ্ন করল, সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য? নবীজি সেই লোককে বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কাকে ভালোবাসবো? নবীজি তখন বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা, আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা। তার মানে এক কথায়, মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন, বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার। এটাই ইসলাম। এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য, পৃথিবীর জন্য ভালো, খুব ভালো ক্যারিয়ার, যদিও সেটা ইসলামিক হারাম ক্যারিয়ারের কথা বলছি না, যেমন মডেলিং, অ্যাক্টিং ইত্যাদি, তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন, যেটার খুব প্রয়োজন, যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না, আমরা পুরুষরা মা হতে পারবো না, এক পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো হারাচ্ছে, আমাদের উপরে যে দায়িত্ব পালন করব, সেজন্য মহিলারা কাজ করতে পারে তবে শরিয়া মানতে হবে, যাতে করে জান্নাতে যেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমি একজন হিন্দু। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি। আমরা তো হিন্দু, এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে, যে কোনো মানুষই এটা পারবে। আর আপনি বললেন যে মোহাম্মদ নবী, তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে, কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, আপনি ওই স্তরে যেতে পারবেন?
ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই, যদি মন থেকে করা হয়। মন থেকে করলে কোনো সমস্যা নেই, মন থেকে করলেও ঠিক করতে হবে। মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই? মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন। হ্যাঁ, কি করছেন সেটাই আগে ভাবেন, কি করছেন আপনি, পূজা করছেন, কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ, কেন করছেন, কাকে করছেন, কিভাবে করছেন, বুঝতে পারছেন আমার কথা? মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন, মন থেকে করাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার সাথে কাকে পূজা করছি, কেন করছি, সেটাও গুরুত্বপূর্ণ। যদি বলি মন দিয়ে চোরের পূজা করব, আপনি মানবেন? মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের, মানবেন সেটা? বলবেন আমি রাক্ষসের পূজা করি। হ্যাঁ, এটা তো ঠিক না, আপনি কি এটা মানবেন? মানবেন তবে তাদের নিচে রাখবেন, বলবেন তারা নিচে, উপরে না। আমি চাই সবাই যেন উপরে থাকে। আপনি কি উপরে রাখতে চান না নিচে? উপরে মাশাল্লাহ, আমিও চাই সবাই উপরে থাকুক। হ্যাঁ, সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন। একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে, দুটো আলাদা পদ্ধতিতে করা যায়, যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি, যে আমি এই কথাটা আগেও বলেছি, নবীজি মোহাম্মদ সবার উপরে, উপরে মানে আল্লাহ তালার পরে, এটাই বলেছি যে আল্লাহ তালার পরে তিনি এক নম্বর। এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে। তারপর সাহাবিগণ, নবীজির সহচরেরা, আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে, বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো? কখনো না। সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি? আমি চেষ্টা করব, কখনোই পৌঁছতে পারবো না। কেন পৌঁছতে পারবো না? কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। কেন পৌঁছতে পারবো না? এটা হাদিসে বলা হয়েছে যে নবী রাসূলগণ সবার উপরে। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনে বিশ্বাস করি, যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে, হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই কেন? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন সূরা আজাবের ৪০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মির জালিকুম ওয়াকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া কানা লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটাই প্রমাণ দিচ্ছে। যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক, আপনিও পরীক্ষা করেছেন, তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে। যদি না বইটা ভুল হয়, তাহলে এই পবিত্র কোরআন আর এই সহিহ হাদিস আমাকে বলছে কোন মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না। যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো, হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি। কেন করবো? হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে, হয়তো ২০% উঠেছি, ৩০%, ৪০% কাছাকাছি, অনুকরণের চেষ্টা করছি, ১০০% মানার চেষ্টা করছি। যেমন ধরেন ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশোতে একশো পাবে না, এটা হতে পারে, তবে অঙ্কে আপনি পেতে পারেন। ঠিক, তাহলে দেখতে পাচ্ছেন কোরআন আর হাদিসে এই কথা বলা হয়েছে যে কোন মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, কাছাকাছি পৌঁছতেও পারি, তবে এক স্তরে যেতে পারবো না। আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরেই নয়, ঈশ্বরের স্তরেও আপনি পৌঁছতে পারবেন। তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান, লোকজন আপনাকে পূজা করবে, ঠিক ঠিক না ভুল? সীমা বেঁধে দিচ্ছেন কেন? তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন, ঠিক না ভুল? ঈশ্বর হতে পারবেন? আপনি কি ঈশ্বর হতে পারবেন?
না, পারবো না।
কেন হতে পারবেন না? সীমাটা কি জন্য? এর একটা সীমা আছে।
আমরা ঈশ্বর হতে পারবো না।
আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? কেন হতে পারবেন না? নবী রাসূলরা তো আরো নিচে, কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন? কেন?
ঈশ্বরকে শাদী করতে হবে।
খোদার
শাদী করতে হবে?
ও, শাদী হয়ে গেছে?
হ্যাঁ।
খোদার শাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য?
না না, শাদী শাদী বলতে আমি
শাদী কথাটা আসলে এখানে বলছেন ভক্তি করার জন্য। হ্যাঁ, তবে শাদী কথাটা এখানে খাটে না,
ওইভাবে আমি বলিনি।
আচ্ছা আচ্ছা, আমি মনের দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি ভক্ত হতে পারবেন, তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে। আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন, আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন। ইসলাম ধর্মে দুনিয়াদারি ও দিনের ভেতরে পড়ে। যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না, দুনিয়াদারি সামলান। আপনারা হিন্দু ধর্মে কি করছেন? সবকিছু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেবেন না, একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়ব না, শুধু অঙ্কই করে যাব, বিজ্ঞান পড়ব না, ইতিহাস পড়ব না, ভূগোল পড়ব না, বাংলা পড়ব না, শুধু অঙ্কই পড়ব, তাহলে তো আমি ফেল করব। হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারব, কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে 33 নম্বর পেয়ে, বিজ্ঞানে কমপক্ষে 33 নম্বর তো পেতে হবে, তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে 33 নম্বর পেতে হবে। যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, MBBS করছিলাম, সেখানে স্পেশালাইজ করেছি, এরপরে দেখবেন MBBS এর পরে MD, তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ DM, হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি, ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে। যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে? আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে, তাই না? ইসলাম ধর্মেও এমন কিছু যুক্তি আছে। আমি এখন একজন ফুল টাইম দায়ী। এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না, ঈশ্বরের সঙ্গে আমি শাদীর কথা বলছি না, কোন মহিলার সাথে শাদী করব না, বাচ্চা কাচ্চা নেব না, আমি কিছুই করব না, শুধু দাওয়াই দেব, এটাও ঠিক না। দাওয়া দেবেন, তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন, একজন ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে হবেন। সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাস তো করেন, ঠিক আছে? আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাসটা করে ফেলেন, বুঝলেন? আমি খুব ভালো বাবা নই, অন্তত 33 নম্বর তো পান, দাওয়ার উপরে বিশেষজ্ঞ। আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না। কেন? কারণ ভগবান হতে আমরা পারবো না। আমরা মানি যে ভগবান তো মানুষই নন, তাই যেতে পারবো না। নবী রাসূলগণ মানুষ, তবে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য। তারা সবাই আল্লাহর মনোনীত, তবে তারা মানুষ, ভগবান নন। আমরা তাদের পূজা করব না, তাদের পূজা করব না, তাদের ইবাদত করব না, তাদেরকে সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলব। এই হল পার্থক্য। আমাকে মাফ করবেন, আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন, দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী? হ্যাঁ
হ্যাঁ, আমি শুনেছি।
দেবদাসীরা কি করে? দেবদাসীদের শাদী হয় দেবতার সাথে, ঠিক? তারা যায় কার সাথে? হিমালয় যায়, সন্ন্যাসীরা যায়। দেখেন, এগুলো পরিসংখ্যান। সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য। কার তপস্যা? ভগবানের। তাদের পিছনে থাকে দেবদাসীরা, কারণটা কি?
এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে।
ঠিক আছে, কিন্তু এই দেবদাসীরা শাদী করে ভগবানকে, কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা। যদি আপনি কোনো মহিলাকে দেখেন, আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে, যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি বলেন আমি মেয়েদের দেখি, সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্রকরণে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায়, আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না। তাহলে পবিত্রকরণ বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, সির্ফ মুখ আর হাত দেখা যেতে পারে। বাইবেলে কথা লেখা আছে, পড়ে দেখেন, বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে, হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে, আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে, ভদ্রতা। বেদেও একই কথা আছে, বেদ পড়েছেন ভাই, ঋগ্বেদে আছে, ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও, আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও একথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এটা দেখেছেন? আচ্ছা, দয়া করে ওনাকে একটা ভিসিটি দেবেন, সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এই ভিডিওটা। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। দেখেন, কোন তর্ক করছি না, বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে, আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো, আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো, আমি মানি কোরআন আল্লাহর বাণী, যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো, যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন, তাহলে ঈশ্বর একজন? বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না? বাইবেল বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, বেদ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, কোরআন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আমরা শেষ নবীকে মানি। বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে, তাদের মাথা ঢাকবে, বেদে কথা বলছে, কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে। বাইবেল বলছে মদ খেও না, বেদ বলছে মদ খেও না, কোরআন বলছে মদ খেও না, আমরা মদ খাবো না। বাইবেল বলছে শুকর খেও না, মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খাবো না। তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন, মন থেকে, মন থেকে, ঠিক আছে? এখন কোন বোন কি প্রশ্ন করবেন?
একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন, বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল, যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে, আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার 7 বংশ এই ভার বহন করে, আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস এইগুলো বংশগত রোগ, এতেই নাকি আদি পাপে সত্যতা প্রমাণিত হয়। এর উত্তরে কি বলবো?
বোন, আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার 7 বংশ সেই পাপের ভার বহন করবে, আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হল একটি বংশগত রোগ, হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, আমি জানি না 7 বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অব ইজিকিয়েল 18 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে, যে পাপ করবে সে মারা যাবে, বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না, আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না, বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না, ছেলেও বাবার পাপের বোঝা বইবে না। খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে, তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে, যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একই কথা আছে কোরআনে, কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না, কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। বাইবেল একই কথা বলছে যে পাপ করবে সে মারা যাবে, বাবা ছেলের পাপের ভার বইবে না, ছেলেও বাবার পাপের ভার বইবে না, তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না। ছেলে বাবার পাপের ভার বইবে না, আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না। খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায়, অর্থাৎ সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে মারা যাবে না। তার মানে সেই লোক তাহলে পুরস্কার পাবে। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে, সাত বংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না, এই কথাটা রেফারেন্স দিয়েছি। ঠিক, তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাপ বলে কিছু নেই, এই মতবাদ এনেছে চার্চ। এ কথাটা বাইবেলে নেই, এটা বাইবেলের মতবাদ না। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টানই এ কথা বলে, বাইবেল এ কথা বলে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল, হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য। তাহলে হাওয়ার পাপটা বেশি, আদম ফলটা খেলেন। আদম আলাইহিসসালাম কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন, ভালো, ঠিক আছে। দেখেন যে আদম, উনি আমার দাদা, দাদা 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 আমাদের সবার পূর্বপুরুষ, আমাকে তো জিজ্ঞেস করেনি। চিন্তা করেন যে আমার বাবা, আমার দাদার কথা বাদই দিলাম, যদি আমার বাবা কাউকে খুন করে, পুলিশ কে এসে আমাকে ধরবে? না, আদিপাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক, ছেলে শাস্তি পাবে। এমন কোন দেশ আছে যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে? সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত, এমনটা আপনারা কোথাও দেখবেন না। এমন আইন কোথাও দেখেছেন? এটা অযৌক্তিক। যদি বাবা কোনো ভুল করে, সেজন্য সে দায়ী থাকবে। হ্যাঁ, যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে, তাহলে পুলিশ আমাকে ধরবে, ঠিক আছে। তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম গন্ধম ফল খেয়েছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে, তাহলে তিনি দায়ী থাকবেন, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা। আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ। হ্যাঁ, আমি মেডিকেল ডক্টর, আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি, এখন আমি ইসলামের কথা বলি, সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমি জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা একটা জেনেটিক রোগ। সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে, সেজন্য এটা হয়েছে। প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই। আর বলছেন এই অসুখটা জেনেটিক, এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সব কিছু। আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার, ধর্ষণকারী। হয়তো এদের ছেলেমেয়েরা বুদ্ধিমান, এখন কি বলবেন, যেহেতু তারা ধর্ষণ করেছে, বাবা স্মাগলিং করেছে, সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে, এরকম কি? এরকম নাকি? না, যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন, এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন, ঠিক? এরকম আমরা দেখি, প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক, নিষ্ঠুর, তারপরও ছেলেমেয়েরা খুব ভালো। এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ। আর একটা জিনিস, ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই, এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহেশতে যাবেন না। যার ডায়াবেটিস আছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে, দোজখও যেতে পারে। ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহেশতে যাবেন না। এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যে খালাক আল মাওতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর কোরআনে উল্লেখ আছে, আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে জীবনের ভয় দেখিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে, জেনেটিক ছাড়া, এইডস। একটা রিসার্চ একথা বলছে যে সমকামিতা জেনেটিক। এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব? ঈশ্বরকে, আমাদের না। সমকামিতা তো একটা পাপ। পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া, আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী। এখন সমকামিতা হল পাপ, ডায়াবেটিস তো পাপ না। তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে, ঠিক? কারণ সমকামিতা হল পাপ, ডায়াবেটিস তো কোনো পাপ না। মিথ্যা কথা বলা জেনেটিক না। যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক, তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে, কাকে দোষ দেব? আমার বাবাকে। কোনো পাপই বংশগত নয়, অসুখ তো কোনো পাপ না। অসুখ হল এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি, এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো? নাকি ডায়াবেটিস কেন হলো, আল্লাহ কেন দিলেন, এসবের মানে হয় না, এসব বলো তোমরা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে। শাস্তি দিয়ে পরীক্ষা করছেন, এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন, আর রোজ কিয়ামতের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক, পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেশত, ফেল করলে দোজখ। আশা করি উত্তরটা পেয়েছেন।
মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে পবিত্র কোরআন এবং বাইবেল এই দুইটাই আল্লাহর বাণী? আর আপনার মতে এমনটা কি করা সম্ভব যে আমরা কোরআন মানব আর বাইবেলও মানব যে দুইটাই আল্লাহর বাণী?
ডেভিড ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে কোন মুসলিম কি বিশ্বাস করে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী, এই দুটোর তুলনা করে কোন মুসলিম কি এটা মানবে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী? যদি এখানে বাইবেল শব্দটার কথা বলেন, বর্তমানের বাইবেল সম্পর্কে যদি বলেন, এমন কিছু মুসলিম আছে যারা মানে যে বাইবেল হল আল্লাহর বাণী, তবে যারা কোরআন সম্পর্কে জানেন সেই সব মুসলিম যারা পবিত্র কোরআন আর ইসলামিক শরিয়া সম্পর্কে জানেন, পবিত্র কোরআন আমাদের বলছে আমরা বিশ্বাস করব ইনজিলে, আল্লাহ যে ওহী নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে। যে মুসলিম ইসলামিক শরিয়া সম্পর্কে জানে সে একেবারে নিশ্চিতভাবে জানে যে ইনজিল অর্থাৎ যে ওহী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল আমরা মুসলিমরা সেই ওহীতে বিশ্বাস করি। আর ইসলাম হল একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করাটা বাধ্যতামূলক। সেই মুসলিম মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট, আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন, আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আর পবিত্র কোরআন বলছে যে ইনজিল হল সেই ওহি যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে। এখন যারা বাইবেল পড়েছেন তারা বুঝবেন যে বাইবেল এটা সেই আসল ওহি নয় যেটা ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট পেয়েছিলেন। যিনি বাইবেলের উপর একজন বিশেষজ্ঞ হন, তিনি খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম, বাইবেল পড়লে আপনারাও বুঝবেন যে বর্তমানে আমরা যে বাইবেল দেখছি, বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, যার অর্থ বই বা অনেকগুলো বই। আপনারা হয়তো জানেন যে বাইবেল হল অনেকগুলো বইয়ের সংগ্রহ, 66টা। এটা বলে খ্রিস্টানদের একটা গ্রুপ প্রোটেস্ট্যান্টরা, আর ক্যাথলিকরা তারা বলে 73টা, 7টা বই বেশি। তাহলে এই বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে। আর মুসলিমরা আমরা যারা শরিয়া সম্পর্কে কিছুটা জানি আমরা বলি যে এই বাইবেলের পুরোটাই আল্লাহর বাণী নয়। যদি বাইবেল ভালো করে পড়েন কিছু কথা, বাইবেলের কিছু অংশ খুবই সামান্য আল্লাহ তাআলার বাণী, কিছু অংশ সেগুলো নবীর বাণী যীশুখ্রিস্ট বলেছেন, কিছু অংশ ঐতিহাসিক, কিছু অংশ অত্যন্ত দুঃখের সাথে বলছি আছে পর্নোগ্রাফি, ভুল আর পরস্পর বিরোধী কথা আছে। আমরা বাইবেলের এই ভুলগুলোকে নিয়ে বলতে পারি না যে আল্লাহ লিখেছেন, এটা বলতে পারি না যে আল্লাহ এখানে অবৈজ্ঞানিক কথা লিখেছেন। আমরা যেটা বলি, আমরা যেটা মানি যে আসমানি কিতাব ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল সেটা আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমানের বাইবেল একটা মিক্সচার, তাই সামগ্রিকভাবে যারা পবিত্র কোরআন আর বাইবেল সম্পর্কে জানেন তারা কখনোই বলবেন না যে সামগ্রিকভাবে পুরো বাইবেল এটা আল্লাহর বাণী। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর যে ওহি নাজিল হয়েছিল সেটা আল্লাহর বাণী। এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে বাইবেল আর কোরআনের মধ্যে সাদৃশ্য আছে, আমার একটা লেকচারে ইসলামের সাথে খ্রিস্টান ধর্মের সাদৃশ্যগুলো দেখিয়েছিলাম। যেহেতু আমরা মানি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে যে ওহী নাজিল করেছিলেন সেটা আল্লাহ তাআলার বাণী, আমরা তা এখানে বেছে নেই সেই অংশগুলো যেগুলো সর্বশেষ আসমানি কিতাবের সাথে মিলে যায়। যদি আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের কথা বলেন, পবিত্র কোরআন হল আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট। আর যদি এই কোরআন নিয়ে অন্য পরীক্ষা করতে চান, যদি বিজ্ঞান নিয়ে পরীক্ষা করতে চান, কোরআন সেটাই পাশ করবে। কোরআনে একটাও পরস্পর বিরোধী কথা পাবেন না, পবিত্র কোরআনে কোনো ভুল খুঁজে পাবেন না। তাহলে যদি এভাবে পরীক্ষা করেন, যে কোনো ধর্মগ্রন্থ হোক, সেটা হিন্দু ধর্মগ্রন্থ অথবা কোরআন অথবা বাইবেল, দেখতে পাবো পরীক্ষায় শুধু কোরআনই পাশ করবে, আর দুর্ভাগ্যজনকভাবে বাইবেলে পরীক্ষা ফেল করবে। আমি আমেরিকায় একটা বিতর্ক করেছিলাম, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। বিতর্কটা ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে। তিনি একটা বই লিখেছিলেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে, অনেকদিন কোন মুসলিমের উত্তরে কিছু বলেননি। আমি শিকাগোতে গিয়ে ডক্টর ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক করলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি সবগুলো অভিযোগ খণ্ডন করলাম। তারপর আমি বাইবেলের 38টা বৈজ্ঞানিক ভুল দেখিয়েছিলাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। এরপর আপনি বললেন আমাদের মধ্যে কি সাদৃশ্য আছে? হ্যাঁ আছে। আমি যেটা করেছি, আমি পবিত্র বাইবেল থেকে সেগুলোই নিয়েছি যেটা কোরআনের সাথে মেলে, আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই এটা মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তাআলার বাণী। কারণ আরবিতে পবিত্র কোরআন এটাকে আরো বলা হয় ফুরকান। ফুরকান মানে যেটা দিয়ে সঠিক আর বেঠিককে বিচার করব। যদি একটা স্কেল থাকে তাহলে কোনো কিছু মেপে দেখতে পারব, তাহলে যখন স্কেলটা দিয়ে দেখব আর যেটা কোরআনের সাথে মিলে যাবে, আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই অংশটা আল্লাহ তাআলার বাণী। এখন বাইবেলের সাথে এমন অনেক সাদৃশ্য আছে, এখানে হয়তো সবগুলো বলার সময় পাব না, তবে এই কথাটা আগেও বলেছি যে মুসলিমরা আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা আমরা এখানে এক, আমাদের মধ্যে অমিলও আছে। এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি, স্পষ্ট করে এই কথা একটা জায়গায় তো বলা নেই গোটা বাইবেলের কোথাও, যে ঈসা আলাইহিস সালাম নিজেই একথা বলেছেন পরিষ্কারভাবে যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবার বলছি, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি, স্পষ্ট করে বলা একটা লাইনও নেই গোটা বাইবেলের কোথাও যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আপনি যদি পবিত্র বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অব জন 14 অধ্যায়ের 28 অনুচ্ছেদে, যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অব জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অব ম্যাথিউ 12 অধ্যায়ের 28 অনুচ্ছেদ, আমার ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অব লুক 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অব জন 5 অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে সে নিজের ইচ্ছাকে না দেখে আল্লাহর ইচ্ছাকে দেখে, সে একজন মুসলিম। তাহলে যীশুখ্রিস্ট আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছিলেন। আরবিতে এমন একজন লোককে বলা হয় মুসলিম। যীশুখ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি। বুক অব অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 অধ্যায়ের 22 অনুচ্ছেদে, হে ইসরায়েলের সন্তানেরা এই কথাটা শোনো, নাজারেথের যীশু যে তোমাদের মধ্যে ঈশ্বরের প্রেরিত নবী আর ঈশ্বরের আদেশে সে অলৌকিক কাজ করেছে, তোমরা তা সাক্ষী থাকবে। ঈশ্বরের প্রেরিত নবী তোমাদের মধ্যে যে অনেক অলৌকিক কাজ করেছে মহান ঈশ্বরের আদেশে, আর তোমরা সাক্ষী। তাহলে যীশু ছিলেন মানুষ, তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন একজন রাসুল হিসেবে মানুষ জাতির জন্য। যদি ভালো করে দেখেন যে যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার একজন রাসুল। সেজন্য আমরা বলি বাইবেলে দেখবেন কোরআনের সাথে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরেন বাইবেল বলছে যে ভবিষ্যতে একজন নবী আসবেন যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক জায়গায় আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অব ডিউটেরোনমি 18 অধ্যায়ের 18 অনুচ্ছেদে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমি 18 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, আছে বুক অব আয়জায়া 29 অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আছে সং অব সলমান 5 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এখানে নাম ধরে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টেও এই কথা বলা হয়েছে, আছে গসপেল অব জন 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অব জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অব জন 16 অধ্যায়ের 7 অনুচ্ছেদে, গসপেল অব জন 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথা বাইবেলে লেখা আছে। তাহলে কিছু সাদৃশ্য আছে। যদি বাইবেল পড়েন, সালাতের প্রধান কিছু বিষয় মুসলিমরা যেভাবে প্রার্থনা করি সেজদা দেই, সে কথা বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। বুক অব জেনেসিস, বুক অব জোশুয়া, গসপেল অব ম্যাথিউ, অনেক জায়গায় আছে নবী রাসূলগণ সেজদা দিয়েছিলেন যখন আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছিলেন। আর দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে সালাত আদায় করি তার প্রধান বিষয়গুলোর কথা বাইবেলে উল্লেখ আছে। ইসলাম ধর্মের অন্যান্য বিষয়গুলো যেমন ওযু করা বাইবেলে আছে, সালাত আদায়ের আগে আমরা ওযু করি, একথাও বাইবেলে আছে। ইসলাম ধর্মে যাকাত দেওয়ার ব্যবস্থা আছে, আর দেখবেন যে প্রায় একই জিনিস খ্রিস্টান ধর্মেও আছে, তোমরা দান করো তাতে তোমাদের পাপ ধুয়ে যাবে। বাইবেলে এ কথা বলা হয়েছে। বুক অব শামস 84 নম্বর অধ্যায়ের 4-6 অনুচ্ছেদে, যে সেই লোকগুলো আশীর্বাদ প্রাপ্ত যারা বাক্কা শহরে যায়, অর্থাৎ মক্কা শহরে। এরপর দেখবেন যে ইসলাম ধর্মে অনেক জিনিসই নিষিদ্ধ, পবিত্র কোরআনে সেগুলো বাইবেলেও নিষিদ্ধ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গা বলা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়ালামুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য হারাম খাবার হল মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এই সব জিনিস বাইবেলেও এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি বাইবেল পড়েন, বুক অব জেনেসিস, বুক অব লেভিটিকাস আর বুক অব ডিটারোনমি, রক্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পবিত্র বাইবেলে আছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ, বুক অব ডিটারোনমি 14 নম্বর অধ্যায়ে 8 অনুচ্ছেদে আছে, এরপর বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ে 2-5 অনুচ্ছেদে আছে। বাইবেলে মৃত পশুর মাংস খাওয়া নিষিদ্ধ, বুক অব অ্যাক্টস 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটাকে বাইবেলের নিষিদ্ধ করা হয়েছে, বুক অব অ্যাক্টস 15 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যেগুলো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে তার অনেকগুলো বাইবেলের নিষিদ্ধ। এরকম আরো অনেক অনেক সাদৃশ্য আছে। যেমন ভদ্রতা, মুসলিমরা যেরকম জামা কাপড় পরবে, মহিলারা মাথা ঢাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাত দেখা যেতে পারে, কাপড়টা ঢিলে ঢালা হবে, তারা বিপরীত লিঙ্গের মতো পোশাক পরবে না। এগুলো হল শরিয়ার আইন, যেগুলো কোরআনের হাদিসে আছে। একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিটারোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে, পুরুষরা এমন কোন পোশাক পরবে না যেটা মেয়েদের মতো হয়, আর মেয়েরাও পুরুষদের পোশাক পরবে না, আর এরকম পোশাক যারা পরে তারা সবার ঘৃণার পাত্র। তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। ফার্স্ট টিমোথি পড়লে দেখবেন 2 অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, তারা শরীর ঢেকে রাখবে, শালীন পোশাক পরবে, তারা দামি গহনা অথবা স্বর্ণ বা মুক্তার কিছু পরবে না। এরপরে আছে ফার্স্ট করিন্থিয়ান্সে 11 নম্বর অধ্যায়ের 5-7 অনুচ্ছেদে, যে মহিলা তার মাথা ঢাকে না ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় সে নিজেকে অসম্মান করে, তার মাথা কামিয়ে দিতে হবে, তার মানে ন্যায় করে দিতে হবে। কোরআন বা হাদিসে এত কঠিনভাবে কোথাও বলা হয়নি। ভদ্রতা নিয়ে কোরআনে এমন কোন আয়াত নেই অথবা এমন হাদিসও নেই যে কোন মহিলা মাথা না রাখলে তার মাথা কামিয়ে দাও, এটা বাইবেলে আছে। আর সেজন্য আপনারা যদি কখনো মা মেরির কোন ছবি দেখেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যেভাবে পোশাক পরেছেন মুসলিম মহিলারাও ঠিক সেভাবে পোশাক পরে, পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাত দেখা যায়। গির্জার নামদের দেখেন, এভাবে আপনারা দেখবেন এরকম অনেক অনেক সাদৃশ্য আছে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে। আমার সেই লেকচার সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, সেখানে বলেছি যে খ্রিস্টান বলতে যদি বোঝায় যে যীশু খ্রিস্টের নির্দেশগুলো অনুসরণ করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে তো অনেক বেশি খ্রিস্টান। এসব কথা বাইবেলে আছে, বাইবেলে বলছে তোমরা মদ খেও না, বুক অব এফিসিয়েন্স 5 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অব প্রভার্বস 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদ, যে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না কিন্তু খ্রিস্টানদের অনেকেই খায়। যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল 8ম দিনে, গসপেলের কথা বলছে, মুসলিমরা খতনা দেয়, বেশিরভাগ খ্রিস্টানই দেয় না। খ্রিস্টান মানে হল সেই লোক যে যীশু খ্রিস্টের নির্দেশ আর কথাগুলো মেনে চলে। আমি এখানে বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অধিক বেশি খ্রিস্টান। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হল, গোটা বাইবেলকে আমি মহান ঈশ্বরের বাণী বলে মানতে পারছি না। দ্বিতীয় উত্তরটা, হ্যাঁ, আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আর আমরা এটাই মানি যে বাইবেলের অংশ বিশেষ সেটা মহান আল্লাহর বাণী, আমাদের খুঁজে বের করতে হবে সেগুলো কোথায় আছে পবিত্র কোরআনের উপর ভিত্তি করে, তারপর ইনশাআল্লাহ মুসলিম আর খ্রিস্টানরা এক হতে পারব। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আরো প্রশ্ন করতে চাইলে করতে পারেন।
ধন্যবাদ, আপনার উত্তরটা ভালো লাগলো। আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আপনি এক্সপার্ট, তবে কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি, সেখানে যা পড়েছি তার উপরে কিছু প্রশ্ন করতে চাই। কোরআনের ইংরেজি অনুবাদে আমি পড়েছি যে বলা হয়েছে তাওরাত, জাবুর, ইঞ্জিল, যে এইগুলো আল্লাহ তাআলার বাণী, তাই না? কিছু জায়গায় বলা আছে যে এই আল্লাহর বাণীকে কেউ বদলাতে পারবে না। এছাড়াও আরেক জায়গায় বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলা হয়েছে, যদি সন্দেহ থাকে এই কোরআনের কথার ব্যাপারে তাহলে যারা তোমার আগে আসমানি কিতাব পেয়েছে তাদের জিজ্ঞাসা করো, আমার মনে হয় এরা ইহুদি আর খ্রিস্টান। কোরআনের এই আয়াতগুলো পড়ে আমার মনে হয়েছে যে যদি তাওরাত, জাবুর আর ইঞ্জিল এগুলো আল্লাহর বাণী হয় কেউ তাদের বদলাতে পারবে না। আর এটা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে যদি কোরআনের কথা নিয়ে সন্দেহ থাকে তাহলে তিনি ইহুদি আর খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন। আর এটা কি সম্ভব যে পবিত্র বাইবেল আসলে বদলায়নি? এটা মানুষ কিভাবে বদলাবে যেটা আল্লাহ তাআলার বাণী? আর যদি ধরে নেন যে বাইবেল বদলানো হয়নি, আর তারপর কি এভাবে বলা সম্ভব যে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে বেশ মিল আছে? এটা কি কোনোভাবে সম্ভব? এটাই হলো আমার মূল প্রশ্ন। কোরআন বলছে যে আল্লাহ তাআলার বাণীকে বদলানো যাবে না, আর তাহলে পবিত্র বাইবেল কিভাবে বিকৃত হওয়া সম্ভব?
খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে প্রথমেই বলি, আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আমি একজন ছাত্র। কোরআন বা বাইবেলের উপর এক্সপার্ট নই আমি। আপনি এখানে কোরআনের তিনটি আয়াতের কথা বললেন, আমার মনে হচ্ছে আপনি একজন এক্সপার্ট, কোরআনের উদ্ধৃতি দিলেন। ভাই কোরআনের তিনটি আয়াতের কথা বললেন, আমি আবারও বলছি, প্রথমটা বলা হয়েছে যে তাওরাত, তারপরে জাবুর আর ইঞ্জিল হল আল্লাহর বাণী, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না। আর তিন নম্বর পয়েন্টে বললেন, আপনি না জানলে তাকে জিজ্ঞাসা করুন যে তাওরাত সম্পর্কে জানে। এই তিনটা পয়েন্ট বললেন, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্নটা করলেন যে এমন কি হতে পারে যে বাইবেলের সাথে কোরআনের তুলনা করছি আর বাইবেল অবিকৃত। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তিনটা অংশ নিয়ে বলি, তারপর আপনার প্রশ্নে আসব। এক নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলা হয়েছে যে তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন হল আল্লাহর বাণী। আপনার প্রথম কথাটা পুরোপুরি ঠিক, এক নম্বর পয়েন্ট, এগুলো আসমানি কিতাব, আল্লাহর ওহি। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইঞ্জিল নাজিল হয়েছে যীশু খ্রিস্টের উপর, আর কোরআন সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যায় না, এটা বলা হয়েছে সর্বশেষ আসমানি কিতাবের ক্ষেত্রে। যদি কোরআন পড়েন আর সেটা সামগ্রিকভাবে না পড়া হয়, একটা আয়াত পড়ে মানুষ ভুল বুঝতে পারে এই কথাটা যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না। এটা আসলে বলছে আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব কোরআনের কথা। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় অনেক আয়াতও আছে। তবে এ কথাটা কেন বললাম, কারণ কোরআন স্পষ্টভাবে বলছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোন আয়াত রোহিত করলে কিংবা আয়াত বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম বা সমতুল্য আয়াত আনি। তাহলে আল্লাহ বলছেন, আগে যে ওহি এসেছিল, আগে যে নিদর্শন আমি দিয়েছিলাম, সেগুলোর চাইতে উত্তম বা সমতুল্য আয়াত আনব। আর শেষ ওহি হল কোরআন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম হল চূড়ান্ত, এরপরে ইসলামে কোনো কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। তাহলে কোরআনের পরে সর্বশেষ আসমানি কিতাবে নতুন কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। নিশ্চয়ই বুঝেছেন, আল্লাহর বাণী বদলানো যাবে না, তার মানে শেষ ওহিটা। এখন ধরেন ক্লাস টেনের ছাত্রদের বললাম, এটা স্কুলের শেষ ক্লাস, ক্লাস টেনের কথা বলছি। কেউ যদি মনে করো আমি ক্লাস ফাইভ বা সিক্স কে বলছি, সেটা তাহলে বোঝার ভুল। স্কুলের শেষ ক্লাসটা হল বোম্বে মানে ইন্ডিয়ায়, বাইরের দেশে শেষ ক্লাস হয়তো ইলেভেন বা টুয়েলভ হতে পারে। তাহলে যদি বলি যে ক্লাস টেন হল স্কুলের শেষ ক্লাস, যদি বলি এই ক্লাসটাই শেষ, ক্লাস টেনের ছাত্রদের আমি বলছি, কেউ যদি এটা শুনে ভাবে যে ক্লাস সিক্সই হল শেষ ক্লাস, এটা তার বোঝার ভুল। তাহলে আল্লাহর এই বাণীকে বদলানো যাবে না, কারণ অনেক আয়াতে আছে আল্লাহ বদলে দেবেন। কেন বদলে দেবেন? যুক্তি বলে, ধরেন কেউ বলল, কেন এভাবে আসলো প্রথমে তাওরাত, তারপর জাবুর, ইঞ্জিল, কোরআন, প্রথমে কেন কোরআন এলো না? যেন আমার ছেলে বলছে আমি ডাক্তার হতে চাই, প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না? আমার ছেলেকে তো আগে স্কুলে যেতে হবে, প্রথমে প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজে যাবে হায়ার সেকেন্ডারি, তারপর সে মেডিকেলে পড়বে, এগুলো স্টেজ। প্রথমে মেডিকেল কলেজে সে কিছুই বুঝতে পারবে না। একইভাবে আল্লাহ তাআলা, তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কখন কোনটা নাজিল করতে হবে। তাই মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহ বিভিন্ন সময়ে ওহি পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা জানতেন যে 1400 বছর আগে সেটাই সঠিক সময় যে শেষ ওহি নাজিল করতে হবে, তাই করলেন। আগে এই আইনটা আলাদা ছিল, তৌহিদের মূল আইনটা যে আল্লাহ একজন, সালাত আদায় করা মূল জিনিসটা এক, তবে ভেতরের খুঁটিনাটি সেগুলো বদলাতে লাগলো। আর সর্বশেষ ওহি হল পবিত্র কোরআন, এটার পরে কিছুই যোগ করা যাবে না বা বাদ দেয়া যাবে না। আল্লাহ সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে দিন মনোনীত করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, শেষ। তাহলে পবিত্র কোরআনের কথা বদলাবে না, অন্যান্য ধর্মগ্রন্থগুলো না। 2 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বদলে দেবেন। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা যাদু ফি ইখতিলাফান কাসিরা, তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এটা অনেক অসঙ্গতি থাকত। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, যদি ভাবো এটা আল্লাহর বাণী নয়, মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করো, বের করতে পারলে এটা আল্লাহর বাণী নয়। এবার তৃতীয় অংশে আসি। আপনি তখন প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন তুমি যদি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো, এটা বোঝার ভুল। এখন বুঝতে পারলাম শুধু কোরআন পড়েছেন আসলে এক্সপার্ট না আপনি, এই প্রশ্নটা থেকে বুঝলাম আল্লাহ তাআলা তিনি আমাদের নবীজিকে বলেছেন যে তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। এখানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন না, আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদিদের বলো খ্রিস্টানদের বলো যদি তোমরা কোরআন বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। কেন? কারণ এটা হল লাস্ট টেস্টামেন্ট, আর এখানে নিউ আর ওল্ড টেস্টামেন্টের অংশ থাকবে, যেহেতু এটা শেষ আসমানি কিতাব তাই তাওরাত আর ইঞ্জিলের অংশ এখানে থাকবে। তাই আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি এটা না মানো, আপনাকে বলছি আপনি যদি এটা না মানেন যে শুকরের মাংস নিষিদ্ধ, আপনাদের বাইবেলে দেখেন ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায় 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। এগুলো রেফারেন্স, যাতে করে আপনারাও চেক করে নিতে পারেন। আমি আসলে আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছি, কারণ এমনিতে খুঁজতে গেলে 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টাও লেগে যেতে পারে, জানলে সময় লাগবে 2 মিনিট। যদি আপনি বাইবেলের রেফারেন্স অনুযায়ী খোঁজেন, ধরুন করলাম বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদ, যদি না জানেন যে ডিউটেরোনমি কোথায় আছে তাহলে ইন্ডেক্সে খোঁজেন ডি, সেখানে পৃষ্ঠা নম্বর পাবেন, খোলেন, সেখানে যাওয়ার পরে সহজেই সব পাবেন, পৃষ্ঠাতে নম্বর আছে, অধ্যায়ের নম্বর আছে, সহজে এটা খুঁজে পাবেন। যদি আমি এভাবে রেফারেন্স না বলি তাহলে বের করাটা কঠিন, শব্দ ধরে খুঁজে বের করবেন, এভাবে খুঁজে পেতে পারেন নাও পেতে পারেন, কারণ সেখানে রেফারেন্স নেই। তাহলে একইভাবে আমাদের নবীজি, তার মতো করে আমিও আল্লাহ তাআলার নির্দেশনা মানছি, আর আমাদের নবীজি যেভাবে ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন আমিও ঠিক একইভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। আমি আমাদের নবীজির একজন ছাত্র, তাঁর পথ অনুসরণ করছি, ঠিক? তাহলে একইভাবে নবীজি বলেছেন বোঝানোর জন্য, একইভাবে যীশুখ্রিস্ট বলেছেন একই কথা, তোমাদের মধ্যে যে কোনো পাপ করেনি সেই প্রথমে এই মহিলাকে পাথর মারবে, এটা বাইবেলে আছে। এছাড়াও যীশু বলেছেন এই কথা তো তোমাদের আইনেই আছে, আর আমাদের নবীজিও বলেছেন যে তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো সেখানে কি আছে। তাহলে নবীজির কথার সাথে ইহুদি আর খ্রিস্টানরা যখন একমত হয়নি, নবীজি তাদেরকে ধর্মগ্রন্থগুলো দেখতে বললেন, তার মানে তিনি আল্লাহ তাআলার রাসূল, এমন না যে তিনি তাওরাত পড়েছেন, এমন না তিনি ইঞ্জিল পড়েছেন। তিনি কি হিব্রু জানতেন? জানতেন না, আর সে সময় বাইবেলের কোন আরবি ভার্সনও ছিল না, আরবি ভার্সনটা তো পরে এসেছে, ঠিক? তাহলে আমাদের নবীজি বাইবেল পড়েননি, নিরক্ষর ছিলেন তিনি, ঠিক? যেহেতু আল্লাহ তাআলা তাকে একথা বলেছিলেন, আল্লাহর রাসূল হিসেবে তিনি এগুলো জেনেছেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন, নবীজি বলার পর তারা ধর্মগ্রন্থ দেখল এবং মানল। তাহলে আমাদের নবীজি সেই সময়ে ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন, আমিও চেষ্টা করে যাচ্ছি, যথাসাধ্য চেষ্টা, যাতে আপনি বোঝেন। ভাই যদি ভাবেন যে কোরআন ভুল, এটা আপাতত বাদ দেন, আপনি কোরআন মানেন না, পাশে সরিয়ে রাখেন। আপনি যদি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানেন, তাহলে কি বাইবেল মেনে চলবেন? পবিত্র বাইবেল কি আল্লাহর বাণী, হ্যাঁ কি না? হ্যাঁ, বাইবেল বলছে শুকর খেও না, আপনি কি শুকর খান? এখানে উত্তর হ্যাঁ বা না, আপনি বলছেন বাইবেলের কথা বলেনি।
প্লিজ আমি একটু বলি।
শিওর, আপনি বলেন।
আপনাদের নবী মুহাম্মাদের জীবনেও তো এমনটা হয়েছে যে আল্লাহ বলেছেন যে একটা সময়ে তাই তার অনুমতি ছিল পরে হারাম করেছে, আর হারাম জিনিসকে পরে হালাল করেছে, এরকম তো অনেক সময় হয়েছে, তাই না? আর আমরা বিশ্বাস করি যে তখন ইসরায়েলবাসীদের জন্য, ইহুদিদের পথ দেখানোর জন্য আল্লাহ তখন মুসা নবীকে তার ওহি দিলেন। আমরা মানি যে সেখানে শূকর নিষিদ্ধ ছিল, আর এজন্যই তখন তাওরাতে কথা বলা হয়েছে।
ভাই, কোন প্রতিষ্ঠানে যদি কোন আদেশ জারি হয় তাহলে দেখবেন যে আদেশটা কে দিচ্ছেন। সবার উপরে যিনি থাকেন তিনি আদেশটা বদলাতে পারেন। ধরেন টিচার একটা আদেশ দিলেন ক্লাসের মধ্যে, আর প্রিন্সিপাল সে আদেশটা বদলাতে পারেন। তবে টিচার কিন্তু প্রিন্সিপালের আদেশ বদলাতে পারেন না। এখন সব ধর্মেই দেখবেন সবার উপরে যিনি তিনি আদেশ বদলাতে পারেন, নিচের জন পারেন না। পবিত্র কোরআন পড়লে দেখতে পাবেন যে জিনিস নিষিদ্ধ করা হয়েছে ইহুদিদের জন্য পবিত্র কোরআনে, যেমন ষাঁড়ের চর্বি, তাদের জন্য হারাম ছিল কিন্তু এখন হালাল। এটা কে বলেছেন? আল্লাহ, যিনি সবার উপরে। আমি জানি আপনি বাইবেলের কোন কথাটা বলছেন। সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন, তাই না? সেন্ট পিটার, হ্যাঁ, তিনি স্বপ্ন দেখলেন যে শুকরের মাংস ভালো, এই মাংস খাওয়া যাবে, এটা একটা স্বপ্ন। আর দেখবেন যীশুখ্রিস্টের শিষ্যরা, অথবা সেন্ট পলের কথাও ধরেন, অথবা যীশুখ্রিস্টের সময় তার যে শিষ্যরা ছিল তারা কেউ যীশুখ্রিস্টের অবস্থানের উপরে নয়। আর যীশুখ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অব ম্যাথিউ 5:17-20 অনুচ্ছেদে, ভেবো না আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি পূরণ করতে এসেছি। এই পৃথিবী আর স্বর্গ যতদিন থাকবে কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছু পূরণ করতে হবে। আর যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, একটা, যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, অন্যদেরও ভাঙতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও মানতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি গ্রন্থের নির্দেশকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি নবীদের আইন ধ্বংস করতে আসিনি পূরণ করতে এসেছি, কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছু পূরণ করতে হবে। আর যে লোক মাত্র একটা আইন ভাঙবে, মাত্র একটা আইন, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর এটা আপনি দেখবেন রেড লেটার বাইবেলে। রেড লেটার বাইবেলের নাম যদি আপনি শুনে থাকেন, আপনি কি এটার নাম শুনেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ আপনাকে রহমত করুন। রেড লেটার বাইবেল হল সেই বাইবেল, যারা জানেন না তাদের বলছি, এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা যেগুলো যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, কারণ বাইবেলের সব কথাই যীশুখ্রিস্টের নিজের কথা নয়। এই কোরআনের সব কথাই আল্লাহ তাআলার বাণী, ঈশ্বরের 100%। কোরআনের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার বাণী। এখন পবিত্র বাইবেলে যেগুলো ঈশ্বরের নিজের কথা সেগুলো যদি আলাদা করেন সেটা এক পৃষ্ঠারও কম হবে, অর্ধেক পৃষ্ঠার বেশি, খুব সামান্য। নিউ টেস্টামেন্টে কিছু আছে, ওল্ড টেস্টামেন্টে নেই। নিউ টেস্টামেন্টেও কিছু পাবেন গসপেলে, এছাড়াও কিছুটা পাবেন বুক অব অ্যাক্টসে, সামান্য। তাহলে দেখবেন যে বাইবেলের সামান্য অংশই আপনাদের ঈশ্বরের বাণী, আর এই অংশটা হল সেটা যেটা যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন। কোন কালোক্ষর লালক্ষরের আদেশ বদলাতে পারে না, কারণ লাল অক্ষরগুলো যীশুখ্রিস্ট নিজের কথা, কালো অক্ষরগুলো সেগুলো অন্যের কথা। হতে পারে অ্যাপোস্টল, অথবা ঐতিহাসিক, অথবা এক্স ওয়াই জেড, যেই বলুক না কেন সেই কথাগুলো যীশুর কথাকে বদলাতে পারে না। কেন? কারণ যীশুখ্রিস্ট তাদের উপরে। যদি না আপনি বলেন যে পল, পিটার, থমাস এরা যীশুখ্রিস্টের উপরে, তাহলে একইভাবে ইসলামেও আল্লাহ হলেন সবার উপরে, তারপরে আমাদের নবীজি, তারপর আছেন নবীজির সাহাবাগণ, খ্রিস্টানদের অ্যাপোস্টল, ইসলামের সাহাবা। খ্রিস্টান ধর্মে যীশুখ্রিস্টের শিষ্যরা আর ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ। কিন্তু এনারা নিচে যদি দেখাতে পারেন কোন সাহাবী নবীজির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা তাহলে বাদ দিতে পারেন। নবীজি এদের সবার উপরে, মানুষের মধ্যে আল্লাহর পরে আমাদের নবীজি 1, তারপরে আছেন সাহাবিগণ। এমন বিভিন্ন স্তর আছে, কোন একজন সাহাবির কথা নবীজির কথাকে বদলাতে পারে না, কখনো না। সব ধর্মে দেখবেন বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলার আদেশকে নবীগণ বদলাতে পারেন না, আর নবীর সহচরদের কথা কখনো নবীর কথাকে বদলাতে পারে না। আপনি যার কথা বলছেন তিনি নিচু স্তরে, ঠিক না ভুল সেটা নিয়ে পরে বলবো, সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে কথা বলবো। তারপরও যদি ধরে নেই যে আপনার কথাগুলো ঠিক, এটা হলো কালো অক্ষর, ঠিক, কালো অক্ষর লালকে বদলাতে পারে না, যদি এটা জানেন, বাইবেল নিয়ে পড়াশোনা করলে অবশ্যই জানবেন, যদি বাইবেল সম্পর্কে বেশি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই হল 3 প্রশ্নের উত্তর। এখন আপনার মূল প্রশ্নটা আগের প্রশ্ন থেকে এসেছে, ঠিক? না 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 না, পরে প্রচুর সময় পাবেন, আমি আগে আমার উত্তরটা শেষ করি তারপরে বলবেন, সমস্যা নেই, অন্যরা প্রশ্ন করার সুযোগ হয়তো পাবে না, আপনি আমাদের অতিথি, আপনি এখানে অতিথি, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আগে এই উত্তরটা শেষ করি। তৃতীয় প্রশ্নটার পরে আপনি বললেন যে এটা কি সম্ভব, কোরআনের সাথে তুলনা করতে গিয়ে দেখলাম বাইবেল আসলে ঠিক আর কোরআন ভুল। কোরআন ভুলে কথা বলেননি, ভদ্রভাবে বলেছেন, আমার ভালো লেগেছে। আমি জানিয়ে কথা বলেননি, কিন্তু বলবেন কোরআনের সাথে তুলনা করলে বাইবেল সঠিক। তার মানে ঠিক জিনিসের সঙ্গে ভুল জিনিসের তুলনা করলে ঠিক জিনিসটাই মেনে চলবেন, আর আমিও একমত। তবে বাইবেল সঠিক কিনা সেটাই প্রশ্ন। একটা লেকচার দিয়েছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর কোন লোক যদি নিরপেক্ষ হয়, সে যদি কোরআন সম্পর্কে বেশি নাও জানে, কিন্তু সে যদি আমার সেই লেকচার আর প্রশ্নোত্তর পর্বটা দেখে, সে নিরপেক্ষ হলে এই কথাটা বিনা বাক্যবায়ে মেনে নেবে, যুক্তি আর বিজ্ঞানের মাধ্যমে, যে কোরআন হল আল্লাহর বাণী। আরেকটা লেকচার ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। এখানে আপনারা দেখতে পাবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে, সেগুলো এখানে বলছি না। একটা আর্টিকেলের কথা অনুযায়ী 50,000 ভুল, সেটা নিয়ে বলছি না।
আমিও বাইবেলের ভুল নিয়ে কিছু লেখা
পড়েছি। কোনটা পড়েছেন আমি জানি না, আমি সবগুলো বইয়ের সাথে একমত নই। তবে যদি কোরআনের কথা বলেন, আমি তাহলে সম্পূর্ণ একমত। অন্য কোন ধর্মগ্রন্থ মানতে পারি বা নাও মানতে পারি, কিছু অংশ মানলেও অন্যগুলো না মানতে পারি। কোরআন হল সবার উপরে, একেবারে এক নম্বর। আমার লেখা বই সেটা চাইতে কোরআন অনেক উপরে, কোরআন হল এক নম্বর। তারপরে সহি হাদিস, যে কথা নবী বলেছেন। এবার প্রশ্নে আসি, তাহলে যুক্তি দিয়ে দেখবেন, বিজ্ঞান দিয়ে দেখবেন, বাইবেলে অনেক ভুল খুঁজে পাবেন। আমি কয়েকটা নমুনা দিচ্ছি, সময় কম, এই সম্পর্কে বিস্তারিত বলতে পারব না। যেমন ধরুন বাইবেল বলছে গসপেল অব ম্যাথিউ 4 অধ্যায়ের 8 অনুচ্ছেদে যে পৃথিবী সমতল। এরপরে বুক অব জেনেসিস 1 অধ্যায়ের 16-19 অনুচ্ছেদ, সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে, যে আগে আলো ছিল না, ঈশ্বর সেখানে আলো দিলেন, 3 কেটে গেল, তারপর সেখানে বলা হয়েছে যে চতুর্থ দিনে 4 দিনে মহান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র, আর আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক যে আলোর উৎস পরে সৃষ্টি হয়েছে আর আলো এসেছে আগে। যদি আমি বলি যে আমি একটা বাল্বের একটা সুইচ বানিয়েছি, সেই বাল্বের সুইচ, তারপর বললাম যে বাল্বটা আগে জ্বলেছে, আগে জ্বলেছে আর কিছুক্ষণ পর সুইচ অন করেছি, লোকে তখন ভাববে আমি বিজ্ঞান জানি না। এরপর দেখবেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে, আর গাছপালা আর সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। এখন পৃথিবী হল সূর্যের একটা অংশ, বিজ্ঞান বলছে ঠিক। যদি বলি পৃথিবী আগে এসেছে আর সূর্য পরে, সেটা অবৈজ্ঞানিক। এছাড়াও দেখবেন বুক অব জেনেসিস 1 অধ্যায়ের 16-19 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহান ঈশ্বর দুটো আলো বানিয়েছেন, বড় আলোটা সূর্য দিনকে শাসন করবে, আর ছোট আলোটা চাঁদ শাসন করবে রাতকে। আর বাইবেলের কথাগুলো এখানে এমনভাবে আছে যেটা বলছে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। পবিত্রকরণ বলছে সূরা ফুরকানের 61 আয়াতে বলা হয়েছে যে সূর্যের আলোটা তার নিজস্ব আলো আর চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর বিজ্ঞানীরা যখন কোরআন পড়ে, বাইবেল পড়ে, তারা কোরআনের কথা মানবে, বাইবেলের কথা না। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা অনেক আগে, কয়েকশো বছর আগে মানুষ ভাবত যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এখন আমরা জানি যে চাঁদের আলো নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো। এভাবে আমরা বাইবেলের অনেক 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 ভুল বের করতে পারি, এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। সেই ডিবেটে সময় কম ছিল আর এখানে সময় আরো কম। আমি 38 বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে, যিনি আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা খ্রিস্টান ধর্মের উপর, ঠিক, তিনিও মেডিকেল ডক্টর, তার উপর পিএইচডি, উনি আসলে খুব বিখ্যাত অথবা বিখ্যাত ছিলেন। আর যারা মুসলিমদের ট্র্যাপে ফেলতে চাইত, তার বই থেকে তারা উদ্ধৃতি দিত, দেখো কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে কোনো ভুল নেই। আর সেই মুসলিম যদি খুব বেশি না জানে, তাহলে সে মুগ্ধ হবে অথবা উত্তর করতে পারবে না। সেজন্য আমি শিকাগোতে তার সঙ্গে তর্ক করতে গেলাম, আমেরিকাতে, ইউএসএ তে, সেখানে তার সঙ্গে বিতর্ক করলাম, আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই সফল হয়েছিলাম। আপনি সেই ক্যাসেটটা দেখতে পারেন, আমি আপনাকে সেই ডিবেটের ভিডিও ছাড়া অন্যান্য ভিডিওগুলো দেব। সেজন্য আমি বলেছি যে আপনি বললেন হতে পারে বাইবেল আল্লাহর বাণী, হ্যাঁ এমনটা হতে পারে, তবে এটা নয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বাইবেলে অনেক গাণিতিক ভুল আছে, যোগ করলে দেখবেন অনেক জায়গায় ভুল। গাণিতিক ভুল মানে দুই জায়গায় একই কথা বলা হয়েছে কিন্তু সংখ্যাগুলো আলাদা, পরস্পর বিরোধী, 2000 লোক, 3000 লোক, এরকম অনেক আছে, একটা না, অনেকগুলো অভিযোগ খণ্ডন করা যায়। আমি জানি ইন্টারনেটে যদি 10,000 ভুলের কথা থাকে, হয়তো 50% বা 80% অভিযোগ খণ্ডন করা যায়, কিন্তু তারপরও অনেক ভুল থাকবে। আমি সেগুলো দেখেছি কয়েকশো অভিযোগের ক্ষেত্রে। যদি যুক্তি দেখান, আমি অনেকের সাথে কথা বলেছি মাশাআল্লাহ, আমি অনেক দেশে লেকচার দিয়েছি বিশেষজ্ঞদের সঙ্গে, কথা বলেছি, আমি বিশেষজ্ঞ নই ছাত্র, কেউ উত্তর দিতে পারে না এই সমস্ত ভুলগুলোর, বৈজ্ঞানিক ভুলগুলোর, এই ঐতিহাসিক ভুলগুলোর। আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন সেটা যদি ব্যবহার করি আর বাইবেলকে পরীক্ষা করি এটা প্রমাণ করতে, ব্যর্থ হব যে বাইবেল আল্লাহর বাণী, কোরআনকে পরীক্ষা করলে প্রমাণিত হবে। আর এজন্য আমার ক্যাসেট দেখতে পারেন, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাই আপনি।